exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
Presents Jaha Bolibo Shotto Bolibo onushthane apnader shobai ke shagotom shunchen ABC Radio FM 89.2 ar ei oshadharon bhashar bashe ajke amader prothom porbo ta hoye jacche ar ei porbe amader sathe ke ache amra janbo shobi janbo tobe tar age ektu bole ri jeta ami shob shomoy bole shuru kori Jaha Bolibo Shotto Bolibo onushthane oporadh prochar kora hoy na ekhane oporadher porinotir madhyome oporadher upolobdhi prochar kora hoy jate apni oporadh theke dure shore ashen ei oporadh gulo prochar করার সময় নানান রকম সেন্সিটিভ কথাবার্তা আমাদেরকে বলতে হয়, নানান রকম কথা যেগুলো মানুষের মনে একটু হলেও অন্যরকম একটা ডাক দিয়ে দেয়, সেই ডাকগুলো আমাদেরকে দিতে হয়। যদিও সেই ডাকগুলো দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু অপরাধজনিত ব্যাপার যেহেতু কিছু ব্যাপার তো আসবেই, তাই আশা করব যে আপনারা যারা অনুষ্ঠানটি শুনছেন তারা অবশ্যই নিজের, যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে নিজের বাবা মার অনুমতি নিয়ে বাবা মাকে অনুষ্ঠানটা সম্বন্ধে বুঝিয়ে তারপরে আপনি অনুষ্ঠানটা শুনতে শুরু করবেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি আছে যিনি চান তার অপরাধগুলো সবার সামনে স্বীকার করতে, এবং তার মাধ্যমে সে হয়তো বা চায় যে অপরাধ থেকে সে দূরে সরে আসবে। আমাদের এই আজকের অতিথি কে? রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আজকের রবিবার রাত 11টায় থেকে কে আমাদের সাথে থাকছে সেটা জানতে চলে যাব সরাসরি মঞ্জুরের কাছে। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রেহান। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথি মেহের আলী। 28 বছর বয়সী মেহের আলীর জন্ম ঢাকা জেলাতে। দুই ভাই ও এক বোনের মধ্যে মেহের আলী সবার বড়। মেহের আলী মানুষের বিপদ দেখলেই সাহায্যের জন্য এগিয়ে যান। ক্রিকেট তার প্রিয় খেলা, আর প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। মানুষের অলংকার বানানো যার কাজ, সেই মেহের আলী আজ আমাদের তার জীবনের কোন অন্ধকার জগতের কথা বলতে এসেছেন তা শুনতে চলুন রেহানের কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
থ্যাংক ইউ মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর এখন সরাসরি চলে যাই আমাদের আজকের যে অতিথি মেহের আলী, মেহের আলীর কাছে। মেহের আলী কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রথমে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি কেন আপনার অপরাধগুলো জনসম্মুখে স্বীকার করতে চাচ্ছেন?
জি আমি এখন বুঝতেছি আমি যে অপরাধগুলো করছি এটা শুধু আমার ক্ষতি না, আমার পরিবারের প্রত্যেকটি লোকের ক্ষতি। আমার কারণে আমার পরিবার আজ ধ্বংসের পথে।
শুধু আপনার পরিবার নাকি বাইরের অনেক পরিবার?
বাইরের অনেক পরিবার আছে বলতে তারা একটু শুধরে গেছে, মানে তাদের কিছু আছে, মানে নেতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমার পিছনে কেউ নেই, গরিব আমি।
আচ্ছা, মানে শেষ পর্যন্ত আপনার পরিণতিটা সবচেয়ে খারাপ?
শেষ পর্যন্ত আমার পরিণতি সবচেয়ে খারাপ। আমার মতো কিছু কিছু লোক আছে তারা একটু ভালোর পথে, আর বাকিরা একটু ভালো হয়েছে। আর কিছু কিছু আছে রাজনীতিতে জড়াই গিয়ে এখন নেতা আছে ওদের পাশে, মানে নামি দামি লোক আছে, ওরা ছুটাইতে পারে কিন্তু আমি পারতেছি না।
কিন্তু যেহেতু আপনি পারতেছেন না, আর এই এই মানে অবস্থানটা থেকে আপনার উপলব্ধি যে এই ধরনের অপরাধ আমার করা ঠিক না?
যে অপরাধগুলো করছি এটা তো আমি বুঝতে পারছি এখন ভুল, এই অপরাধগুলো আমার পক্ষে করা ঠিক হয় নাই, এখন ঠিক হয় নাই বলেই আমি এখন আসছি।
এটাই আমরা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আর কোনো দেরি নয়, অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আর এখন আমরা চলে যাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। বলুন শুরু থেকে।
ছোটবেলা থেকে?
একদম ছোটবেলা থেকে।
যখন ছোটবেলা স্কুলে পড়ি তখন খুব ভালোই ছিল, আমরা দুই ভাই এক বোন বাবা মা, আমাদের পরিবার ছোট। তখন ছোটবেলা স্কুলে যাইতাম, ওয়ান এজি সময় ভর্তি হই, সে সময় ভালোই ছিলাম। যখন আস্তে আস্তে বড় হইতেছি আস্তে আস্তে সংসারে একটু টানাটানি লাগতেছে, তারপর যে সময় একটু উঠলাম সে সময় ভালো, বন্ধু বান্ধবের সাথে চলতেছি, স্কুলে যাইতেছি, দুষ্টামি করতেছি, এই জনের কাছে এটা চুরি করে সেটা চুরি করে খাইতাম, ডাব নারিকেল পেয়ারা টেয়ারা। তারপর একটু বড় হইলাম, ফাইভে যখন উঠলাম তখন ফাইভে পরীক্ষা দিছি, বৃত্তি পরীক্ষা দিছি, ভাইবের রেজাল্ট ভালো হয়েছিল, বৃত্তি পাইনি কে। তখন সিক্সে উঠার পরে ৬ মাস পড়লাম সিক্সে, সেখান থেকে আমি কাছে গেছিলাম
এখানে একটু জানতে চাই, আপনার বাবা মার প্রফেশন কি ছিল, তারা কি করত?
কৃষি কাজ করতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা করেই আপনাদের সংসার চলতো আর কি। আচ্ছা হ্যাঁ, তারপরে বলো।
তারপর যে আমি সিক্সে ভর্তি হইলাম, টাকা পয়সা ছিল না, 175 টাকা দিয়ে ভর্তি হয়েছি। মাত্র 6 মাস পড়েছি আমি স্কুলে,
ক্লাস সিক্সে।
যেদিন পরীক্ষা শুরু তার 2 দিন আগে থেকেই আমি স্কুলে যাওয়া বন্ধ।
কেন?
পরীক্ষার ফিসও দিতে পারি নাই, বেতনও দিতে পারি নাই,
টাকা পয়সা বাবা জোগাড় করে দিতে পারেননি,
দিতে পারিনি বলি। তারপর সিক্সে যেদিন থেকে পরীক্ষা শুরু সেদিন থেকে আমার কাজ শুরু 2000 সালে।
আচ্ছা, কি কাজ?
এই যে আমি রূপার কাজ করি।
রূপা মানে রূপা দিয়ে আপনি গহনা বানান?
গহনা বানাইতাম রূপা দিয়ে, নূপুর গহনা বলতে যাবো যে সবকিছু বানাই।
রূপার কর্মকার?
রূপার কর্মকার, রূপার কাজ করতাম। সেখান থেকে রূপার কাজ শিখলাম, মামা আমার কাজ করতো। মামার পরিবারের কথাটা আগে বলে দিই, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মাকে নিয়ে আমার খালা হলো 5 জন।
আচ্ছা,
আমার মামা হলো 3 জন, মোট 8 জন, আর নানা নানি 2 জন, 10 জন।
আচ্ছা, বিশাল পরিবার,
বিশাল পরিবার। ওখানে তাদেরও অবস্থা ভালো ছিল না সেই সময়।
আচ্ছা,
কাজে গেলাম মামার সাথে। মামা কাজ করে আগে থেকে, মামা কাজ শিখছে, মামার সাথে কাজে গেলাম, পেটে ভাতে মানে খাওয়াবো 3 বেলা আর কাজ করবো।
আচ্ছা,
সেখানে
বেতন নাই?
কোন বেতন তো নাই, কাজ শিখাবো যতদিন লাগে শিখতে, 2 বছর 3 বছর কাজ করবো আর খামো, কোন চিন্তা নাই, ভাবনা নাই। বাড়িতে টানাটাই আমি তো বাইরে থেকে গেছি, বাজারে গেছি, কাজে আমাদের বাড়ি থেকে বাজার 20 মিনিটের দূরত্ব।
আচ্ছা,
বাজারে কাজে গেছি প্রায় 2 মাসের মতো গেল, মোটামুটি একটু অভ্যাস হয়ে গেল কাজের। তারপর অভ্যাস হয়ে গেল, আগে তার করতাম দিয়ে আমরা হাত দিয়ে, ডলনার রুলার আছে, অনেক প্রেশার দিয়ে শক্তি দিয়ে তার করতাম, যে ছোট 2000 সালে।
আচ্ছা,
কাজ করতাম, হাতে টোয়া উঠে গেছে, ওনার অবস্থা খুব খারাপ, হাতে দাঁড় কিনুস করতে পারি না। বাইরে ছড়াই দিল, মায়ের দিকে গান্নাগাড়ি করতেছে, টাকা পয়সা না দিকে ফলারের উপরে তোলাম না, কি আসছে গেলে। তো মামার কাছে গেল, ওই কিরে হ্যাঁ এই কাজ কাম পারে না, তুই ডিলে করেছে রাত্রে দেখতে গেছে, তো এই কাম করলে মনে হইবই ভালো হইব না, কাম করলে আমি তো ওদিকে 2 মাস পরে দিলাম, অন্য কেউ নিয়ে এই কাম করে লিলি সবসময়, তার তো ডলাই লিলি।
আচ্ছা,
মানে আমি সাইফার জন্য কাজ করতো, সাইফার জন্য রূপার, তার আমি একলাই ডলতাম।
আচ্ছা,
এরপরে লাগল তুই ভাই দিকে কিছু কইলাম না, মানে কি কইতাম, কয় কি করবি, অনুন দিলে তো আরো বেশি করাই, মা বুঝছে অনুন দিলে তো আরো যদি বেশি করায়, তো ভাইয়ের কাছে তা এরকম 2 মাস পরে কাজ গেল। তাই এম কাজ করতে করতে 6 মাস হয়ে গেল, 6 মাস পরে মা আমার কারিগর রাখবো, টাকা পয়সা কিছু হয়েছে, টুকাটুকা জমছে। আপনার যে চাঁদনি চক মার্কেট আছে না, চাঁদনি চক মার্কেট থেকে কাজ নিয়ে করতো, চাঁদনি চক মার্কেট তো গহনা আছে, জুয়েলারি আছে অনেকগুলা, এই জায়গা থেকে নিয়ে কাজ করতো,
গহনা বানিয়ে দিত, আর ওরা বেশ
ওরা ব্যস্ত, কালার টালার করে রং টং করে ওরা বেসে, আর ওখান থেকে শুধু গহনা তৈরি করে দিত।
বুঝতে পারছি।
এই কাজ দিলে জায়গা থেকে বাড়িতে দোকান দিল,
বাড়িতে
দোকান দিল, কারিগর রাখছে, কিছু টাকা পয়সা হয়েছে, আগে তো নগদ ব্যবসা ছিল, এখন না বেশ বাকি, আগে রূপা দিত 10 ভরি, 10 ভরি মাল দিয়ে গেলে টাকা দিয়ে দিত, আবার 20 ভরি রূপা দিয়ে অর্ডার দিত, কাজের কোন বাকি ছিল না, অগ্রিম দিয়ে দিত মহাজনেরা, আমার মামাকে অগ্রিম দিয়ে দিত। কারিগর রাখার পরে, কারিগর তো রাখতেছে, কাজকাম করতেছে ভালো, তো এই বাড়িতে যাওয়ার পরে নানিকে গরুর ঘাস কাটা দিতাম ছোট মামার সাথে।
আচ্ছা,
ঘাস কাটা দিতাম, তো 2-3 দিন ঘাস কাটা গেলাম, সকালবেলা ঘাস কাটি গুটু গুড়া হয়, গাছের তো সারাদিন থাকে, একটু গুড়ো ভালো লাগে, এই ঘাস কাটতাম, শশা টশা খেতে, আমাদের দিকে তো জমি আছে, জমি ঘরে মানুষে শশা খাইতাম, বিড়ির টোকায় আমরা খাইতাম, ভালো লাগতো,
মানে সিগারেটের টুকরা,
সিগারেটের টুকরা, আগে তো বিড়ি খেতো, সিগারেট ততটা খাইতো না, বিড়ির টুকরা খাইতো ভালো লাগতো,
অন্যের ফেলে রাখা বিড়ির টুকরা
খাইতাম।
আপনি আর কে?
আমার মামা, ছোট মামা।
আপনার মামার বয়স কত?
আমার মামা আমার 6-7 মাসের বড়,
মামা 6-7 মাসের বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সময় নেই, বন্ধু বান্ধবের মতো আর কি চলতাম ফিরতাম আমরা এক সময় আর কি।
বুঝতে পারছি।
তারপরে টুকরা খাইতাম, ভালোই লাগতো, তো এই টাকা টোকা দিত জেম করে, 10-5 টাকা যে খাই দিত, আগে তো বেশি দিত না, 10-5 টাকা মূল্য ছিল। এটা আমরা কি করতাম, 2 মোটা 3 মোটা করে বিড়ি নিয়ে চকে রাখতাম, গাছ কাটা দিতাম, বলা বিড়ি নিয়ে যেতাম।
কত বছর বয়স তখন আপনাদের?
তখন আমি কাজ করছি, তখন আমি 2000 সালে কাজ করছি, 89-তে জন্ম,
11 বছর বয়স আপনার,
11-12 বছর বয়স আর কি, মামারও 13 বছর বয়স।
আচ্ছা,
এই আরেকজন ছিল পাশের বাড়ির, আমাকে গাছ কাটা দেখে বাবা এর পাঠিয়েছে গাছ কাটা।
আচ্ছা,
হ্যাঁ যাইতো, আমরা যে বিড়ি খাই খাইতাম, হ্যাঁ আবার জানতো না, মানে আমরা কেমনে খাই কি, তুই ওই জাংলার তোলে যা, মানে আমরা যে সিম ক্ষেত করি, সিম ক্ষেত্রে আমরা জাংলা কই, শশা সিম এই দুন্দু যে বুনে চালিত বুনি, আমরা জাংলা দিয়ে সিম বুনেছি, এটা আমরা জাংলা কইতাম।
আচ্ছা,
তুই ওই জাংলা তোলে যা, আমি এই জাংলা তোলা দিই, আর আমার ইচ্ছা দিত তুই এই জাংলা তোলে যা, তোমার ঢিলুই আছে আমার বগুলো এখান থেকে আম আসেনি, প্রথম 2-3 দিন বুঝে নাই, পরে আসেনি দেখে গেলাইছে, দেখে কই কেরস এই যে আমি খাই ও কুত্তি। এরপরে আমার কথা গুলো কাঙ্গু আপে কিন্তু ওই সময় বিড়ি সিগারেট খাইতো না,
আচ্ছা
এখন সিগারেট খায়, বাতাসে তুই বুঝে নাই কে, তুই 2 দিন পরে আবার দেখছে, তারপরে আমার দিন কুই দিন।
আচ্ছা,
তারপরে বিড়ি খাই, আমরা বিড়ি খাই, 3 মোটা আসেনি নিয়ে গেছি, একদিন 3 জনে 2 মোটা খাইছি।
আচ্ছা,
25টা 50টা হয় আর কি, দিনের মোটা 25 টাকা 50টা
খাই বলেছেন, 3 জন মিলে
3 জনে 50টা খাইছি, এর সময় তো নিশে ফিলিংস বুঝি নাই, খাইলে একটু মাথা মতো ধরতো ভালো লাগতো।
আচ্ছা,
খাই ঘাস দিত নদীতে খুব ভালো লাগতো, গোসল ধরে বাই দিতাম খুব ভালো লাগতো, 3 মোটা খাইছি। তারপরে এখন তো বিড়ি দো খাওয়ার একটা অভ্যাস হয়ে গেল, মানে নেশা না, মানে অভ্যাস হয়ে গেল, না খেলে ভালো লাগে না।
আচ্ছা,
টাকা পাই কই,
এটাই তো নেশা,
সে সময় তো বুঝি না, ছোট কালে ভালো লাগে না কিনলে এটা তো বুঝি
না, বুঝাই স্বাভাবিক।
খাইলাম, খাওয়ার পরে তোর টাকা পয়সা নাই, টাকা পয়সা দেয় না, দশ পাঁচ টাকা প্রতিদিনই খুঁজি, প্রতিদিন দেয় প্রতিদিনকে খোঁজা যায় দেখতেন চারিও দেয়। কি করলাম, ওই যে বাজারে যে কাজ করে বাজারে আসতাম, তারপরে মাঝে মাঝে আমাদের বাড়ির সমস্যা হলে একদম এই শার্ট কাট আছে, আমরা কাজ শেষ হলে রূপার টুকটাকে জমে না, আমরা শার্ট কাট পেতাম, নিয়ে বাজারে বিক্রি করতাম।
ওই যে আপনি রূপার কাজ করতেন,
রূপার
সেখানে যে রূপার কাজ করার সময় যে টুকরা টাকরি পড়ত রূপার গয়না বানানোর সময়, সেগুলো আপনি নিয়ে আবার আপনারা মিলে বেচতেন?
বিক্রি করলাম, প্রথম তিন ভরি জমাইছি, মানে কয়েকদিনে তিন ভরি জমাইছি।
আচ্ছা, আমি মেহের আলী ভাইকে আগে একটা কথা বলে দিই। মেহের আলী ভাই, আপনার কথায় আঞ্চলিকতা অনেক, এই কারণে হয়তো অনেকে অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারতে পারে, তাই কিছু কিছু কথা আমি আপনার পরে আমার শ্রোতা বন্ধুদের জন্য বলে দিব আপনার কথাটাই, ঠিক আছে?
ঠিক আছে,
বলুন। তারপরে ওগুলো বিক্রি করে টাকা জমা দিলেন?
এগুলো বিক্রি করে মানে টাকা পাইছি, টাকা পাই আমরে দেয় দশ টাকা পাঁচ টাকা দিলে দুজনে।
এগুলো কোথায় বিক্রি করতেন? আপনাদের মতন বাচ্চারা বিক্রি করতে যাচ্ছে, যার কাছে বিক্রি করতেন সে কিছু বলতো না?
সেটা নতুন মানুষ হলে বিক্রি করতো, দেখো আমি তো কাজ করে জানি। আমি তো কাজ করে জানি, আবার আমাদের মতো কিছু বললে লাভ হবো না, মানুষের থেকে যদি একশো টাকা ভরি কিনে আমার সত্তর টাকা ভরে দিতে পারতেছে, জানি আর গিরানছে।
মানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু শ্রোতা বন্ধুরা, এখানে আপনারা দেখেন অপরাধ আসলে কখনো একা একা করা যায় না, ভালো কাজ যেমন একা একা করা যায় না, অপরাধ করা যায় না। আপনি প্রথম অপরাধ করা শুরু করছেন আপনার মামার সাথে বিড়ি সিগারেট খেয়ে, সেটাও আপনার সঙ্গ দরকার পড়ছে। তারপর আপনি চুরি করা জিনিস বিক্রি করতে গেছেন, সেই যে রূপা যে কিনছে ও খুব ভালো করে জানে এটা আপনি চুরি করে আনছেন, খুবই ভালো করে জানে, কিন্তু তিরিশ টাকার জন্য একটা চোরের কাছ থেকে সে জিনিস কিনলো এবং নিজেও চোরে পরিণত হইল। কিন্তু যাই হোক বলুন,
এই ভালোই লাগলো, বেসলাম, এখন তো টাকা তো বেশি হয়ে গেছে, তিন ভরি বেছি, দুশো দশ টাকা দিচ্ছি,
তিন ভরি রূপা,
তিন ভরি বেছি, দুশো দশ টাকা দিছি, মানে এই টাকা কি করবো, এত টাকা দেখলো তো বকবো, এই টাকা করলাম কি দুজনে বন্ড করলাম, তিরিশ টাকা খাইছি দুজনে, বিড়ি মিড়ি কিনেও নাই, টাকা বেশি দেখে ভোগ লাগে গেছে, এত টাকা এই বিড়ি দিয়ে যদি ভাঙি গেলে দেখলে বেজাল, দুইজনে বন্ড করে বাড়িতে আনার সময় বাড়িতে আগার আগে আবার টাকা একত্রে করছি, মামার কাছে দিছি, এটি লুকাই রেখেন যাতে কেউ না দেখে, লুকায় রাখলো, মানে টাকা তো মেলা টাকা, আমাদের বাজারে আবার এই সময় দুশো টাকা করে সিটি ভাড়া দিত, টিভি সিটি ভাড়া দিত আমাদের এই জায়গায় সময়, কারণ নতুন হয়েছে আমাদের দিকে, এই টিভি সিটি ভাড়া দিত, সেখানে ভাড়া নিছি আমরা, ভাড়া নিয়ে ওই যে ফিল্ম যে দেখতাম মামা আর আমি ভাড়া নিছি, এই কাছে যে নিছি চার পাঁচটা বলি নাই,
মানে আপনারা দুশো টাকা দিয়ে ভিসিডি ভাড়া করে
বারানিসি, টাকা পয়সা যখন আমরা চুরি শিখে গেছি,
ছবি দেখতেন,
চুরি শিখে গেছি বারানিসি,
এই এই আইডিয়া থাকার যে এই ধরনের সিনেমা দেখা যায় পাওয়া যায় এটা জানলেন কোথা থেকে?
যে বাজারে আমরা কাজ করেছি প্রথম ছয় মাস কাজ করছি, এই বাজারে সবকিছু ভাড়া পাওয়া যেত, আমাদের সবাই চিনো
বাজার, মানে আপনাদের আপনারা নিশ্চয়ই কাউকে না কাউকে নিতে দেখছিলেন এই ধরনের সিডি ভিসিডি?
আমাদের দোকানে আমরা যে কাজ করছি এই পাশে দোকান ছিল, এখান থেকে ভাড়া হইতো, সম্পর্ক ভালো ছিল না, দূরে এত দূরে ভাড়া দেয় না, বিশ মিনিটের রাস্তা আইটা যাইতে হয়,
আর সেই লোকটাও অপ্রাপ্ত বয়স্ক কিছু মানুষের হাতে এই জিনিস তুলে দিছে,
তার হলো ব্যবসা, দুশো টাকা হলে তার মনে হয় সেদিন ব্যবসা,
ব্যবসা
ডিবিডি ভাড়া দেওয়ার নামি চ্যানেল,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি,
ঠিক আছে, ভাড়া নিলাম, চার পাঁচটা ক্যাসেট নিছি, সিটি ক্যাসেট, ডিবিডি যে প্লেয়ার ক্যাসেট গুলো নিছি চার পাঁচটা, আর আমি ছবি আনছি অমলাবন বাস নাকি ছবি জানছিলাম, রহিম রূপবান ছবি দেখছি, নানি ভাই রাত্রে আসেনি, দিকে ওই যে আমাদের দোকান যেছিল, দোকান আই না দুজনে দেখছি,
আচ্ছা
তো দেখে আসেনি, দেখতে দেখতে আসেনি, ওই যে মামা আমি দেখতেছি,
মানে
দেখতে দেখতে ভালো লাগতেছে, আর দুজনে কাছাকাছি বসে ছবি দেখতে দেখতে আমরা বসেছিলাম, সেখানে নিজেদের প্রতি আমরা নিজেরা আকর্ষিত হয়ে যাই,
নিজেরাই মানে শারীরিক ভাবে একজন আরেকজনের প্রতি,
যে একজন আরেকজনের প্রতি আমরা আকর্ষিত হয়ে যাই,
কারণ আপনারা দেখছিল না ওই ধরনের। আমরা শ্রোতা বন্ধুরা, আমরা মাত্র যেটা শুনলাম সেটা হচ্ছে মানে কিভাবে একটা মানুষ কত অল্প একটা স্থান থেকে, কত তুচ্ছ একটা ব্যাপার থেকে কত বড় একটা ব্যাপারে চলে যায়। আমি জাস্ট প্রত্যেকটা টিনেজারকে বলতে চাই, যাদের বয়স এগারো থেকে বা বারো থেকে উনিশ পর্যন্ত, তাদেরকে বলতে চাই যে আপনাদের একটা জিনিস বোঝা উচিত ভাই, আমি জানি এটা বোঝার কথা না প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে, শারীরিক চাহিদা ব্যাপারটা এই সময় আস্তে আস্তে আসে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে। একটা মানুষের যেমন সকালে ঘুম থেকে উঠে খিদা লাগে, সেটাও তার একটা শারীরিক চাহিদা, তার খাদ্য প্রয়োজন, ঠিক সেভাবেই যখন সে বেড়ে ওঠে তখন নানান কারণে তার ভেতরেও এই বেড়ে ওঠাটা স্পষ্ট হয়, এবং সেই স্পষ্ট হওয়া থেকে প্রত্যেকটা মানুষের মধ্যেই শারীরিক চাহিদা জন্ম নেয়। কিন্তু সেই শারীরিক চাহিদাকে আপনি যদি ভুলভাবে নিজের সামনে উপস্থাপন করেন, ভুল জিনিস দেখে যদি নিজেকে শারীরিক চাহিদা মিটাতে চান, তাহলে কিন্তু আপনার জীবনটাও ভুলে জড়িয়ে যাবে, সেটা আপনি এখন বুঝছেন না পরে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892।
3 8 9 2 8 9 2 ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমি রেহান রসুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক রাত একটা পর্যন্ত। সো স্টে টিউনড।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও 89.2। আর আরো একবার বিরতির পর শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকে আমাদের সাথে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আছে মেহের আলী। আর মেহের আলীর অপরাধগুলো আরো একবার বলে নিই, মেহের আলীর অপরাধগুলো কিন্তু অনেক বেশি মানসিক অপরাধ। যেই মানসিক অপরাধগুলো আস্তে আস্তে করে মানুষের মানসিকতা নষ্ট করে এবং যেই মানুষের মানসিকতা নষ্ট হয়ে যায় তার আশেপাশের প্রত্যেকটা মানুষ তার এই মানসিক অপরাধের শিকার হবেই, কারণ তার মানসিক অবস্থা অন্য সবার সাথে মিলবে না। এবং যখন না মেলে তখনই অমিল থেকেই নানান রকম নতুন নতুন ছোট ছোট অপরাধ থেকে অনেক বড় পর্যায়ের অপরাধ স্পর্ধা সবই সৃষ্টি হয়। আর তাই আমরা এই অনুষ্ঠানটা তুলে ধরি, এই অনুষ্ঠানটা এই ধরনের গল্পগুলো আমরা তুলে ধরি, এই ধরনের সত্য ঘটনাগুলো আমরা তুলে ধরি, তার একটাই কারণ আপনাকে দিয়ে যাতে এই ধরনের কোনো ভুল না হয়ে যায়, কোনোভাবেই আপনি যাতে একটা ভুল শুরু না করেন, কারণ শুরুটা ভুল হলে শেষটা সঠিক হবার উপায় আসলে নেই বললেই চলে। যাই হোক মেহের আলী, তারপরে আপনি আপনার আপন মামার সাথে, যে আপনার সাথে 6-7 মাসের মনে হয় বয়সের ডিফারেন্স, তার সাথে আপনি বাজে ধরনের মানে সিনেমা দেখতে গিয়ে বাজে ধরনের একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন, তারপরে কি হলো?
তারপরে লিপ্ত হওয়ার পরে তারপরে কাজ করতেছি, এরকম তো এখন তো টাকা পয়সা তো আর চিন্তা নাই, আমরা তো চুরি শিখে গেছি।
মামার এখানে রূপা পাচ্ছে?
হ্যাঁ রূপা পাচ্ছি, কাজকাম করতেছি। মামার এখান থেকে নেই যে সময় রূপা গালাইতে দেয়, রূপা যে আমরা খাদ্য মিক্সার করি, সে সময় যে রূপা যে গোটার যন্ত্র আছে সেটা দিয়ে অল্প একটু ডাইলে ফালাই দিতাম, আপরের মধ্যে কয়লার মধ্যে ফালাই দিতাম, এটা জানতো না, বুঝতো যে গালাই দিকে উইটা গেছে।
আচ্ছা,
এরকম ভাবে রূপা আমরা বাইর করতাম। তারপরে দেখতাম এইভাবে আসেনি, এখন জমা থেকে কি ব্যবসা নিয়ে বুঝা যায় যে মানে ওজন দিয়ে সবকিছু করে, বুঝা যায় যে রূপা খালি কমে কমে।
এখন এক সময় হঠাৎ করে বুঝতে শুরু করলো,
বুঝতে শুরু করে রূপা খালি কমে, রূপা কমে। আমি তো সাথে কাজ করি, আমি তো বাড়িতে কাজ করি, মনে করে যে নানান লোক আসে, মানে বলে দিল যে বাইরের লোক যেন দোকানে না আসে।
আচ্ছা,
বাড়িতে
মানে তারপর আপনার মামা আপনার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস আছে? কিন্তু
বিশ্বাস আছে
যে তখনও বুঝতে পারতেছে না যে আপনি চুরি করতেছেন, সে ভাবতেছে বাইরে থেকে কেউ,
বাইরে থেকে কেউ।
বাহ, তারপরে?
তারপরে এইভাবে যে রূপা জমাইতাম, তারপরে এখন নিজের থেকে নেওয়া বন্ধ দিছি। এই যে 5-6 জন যে কারিগর রাখছে আর অত কাজ করে, আমাদের চাবি ছিল 3টা ডোর ছিল, 6টা তালা ছিল, এখন 6টা তালা দিয়ে 2টা ডোর খুলতো, এই 6টা চাবি দিয়ে অন্য জনের 2 জনের 2টা ডোর খুলতো।
আচ্ছা,
তো 2টা ডোর যে খুলতো, আমরা রাত্রে ড্রাইভ করে দোকানে থাকতাম, আমরা 2 জন দোকানে থাকতাম। এই সময় আমাদের এদিকে চুরি ছিল না, চুরি চুরি হইতো না, এই 2টা ডোর থেকে রূপা দিয়ে গেছে। আমরা করছি কি জানি না যে রূপা যে আজকা দিছি, দেখি নাই, সকালে গাছ কাটা গেছিলাম, আইসা দেখি যে রাত্রে খুলছি, রূপা দিছে কতটুকু নিয়ে বেচছে, মানে রূপা তো কাজ করলে বাড়তি কারিগরের মজুরি ছিল না সে সময়, কাজ করে যে খাদ্য তো খাদ্য বাড়তি টুকু বেচা চলতো। সে রূপা বেচছে যতটুকু হিসাব আছে, আমার 20 ভরি দিছে, আমি 3 ভরি বেচছি, তাহলে 17 ভরি থাকবো। এই জায়গা থেকে করছি আমরা 2 ভরি নিছি,
2 ভরি নিয়ে নিছি,
2 ভরি নিয়ে নিছি। একদিন সকালবেলা আইয়া রূপা মাফে রূপা কম।
আচ্ছা,
তো রূপা কম মানে কিছু কয় না, মানে কি কাজ কাম করুন না, তারপরে কি করলাম, এটি কিছুদিন রাখলাম, 4-5 দিন আমার কাছে রাখলাম, যদি ধরা গেছে আর কিছু করলো না, এই কাম করে কাজ কাম করবো না, এই কাজ কাম করে আর কাজ কাম ছেড়ে দিচ্ছি,
কারিগর চাকরি ছেড়ে দিল,
কারিগর মামা থেকে ছেড়ে দিল। পরে আমরা পরে বেসলাম, বেসার পরে এখন চিন্তা করলাম যে আরে চুরি টুরি করুম না, মামার দিক দিয়ে বিদেশ যাওয়া ঠিক হয়ে গেছে। আগে বলছিলাম আমার মায়ের 5টা খালা, আমার 1 খালা বিদেশ ছিল, 1 খালার একটা মেয়ে ছিল ছোট্ট আমার খালা, তখন এই সময় 3 বছর 2.5 বছর কারণে রেখে গেছে আর কি দেশে, বিদেশ চলে গেছে কুয়েত।
আচ্ছা,
তো এইটা এবার মামার জন্য লাইন টেন করলো, মামাই তো বড়, এটা হলো বড় মামার সাথে কাজ করি, একটা মাজার মামা আছে, সেটা স্কুলে পড়ালেখা করে, আর এই টুকটাক কাজ কাম করে বাড়িতে দুজন আমরা কাজ করি, পাশাপাশি কাজ করে, আর এই মামা আমার সাথে কাজ কাম করে, টুকটাক পড়ালেখা করে।
আচ্ছা,
এই কাজে গেলাম, যেভাবে রূপাটা বেসলাম বেসা পরে এখানে এটি আমার শেষ সম্বল, চিন্তা করছি আর করুম না। মামার বিদেশ থেকে গেছে, মানে মামার বিদেশ ঠিক হয়ে যেতেছে গা, এই আস্তে আস্তে মামা কারিগর পত্র চাইছে বিদেশ ঠিক হয়ে গেছে গা, আগামী মাসে যাবা, মানে ছয় মাসের ভিতরে আমাদের এই রিলেশন গুলা বারবার হয়ে যায়।
আচ্ছা, এই মানে ওই অভ্যাসটা শুরু হওয়ার পর থেকে ওইটা আপনারা চালিয়ে যান?
আমরা তো একসাথে থাকি, বারবারই হয়।
আচ্ছা,
এখন ছয় মাস পরে যে এখন বাজারের জায়গায় কাজ করতাম, আমার মামারও যে মহাজন ছিল, মহাজনের পোলায় আমার মহাজন মামার সমানই ছিল, এই সমানই ছিল কাজ কাম এক সমানই করছে, কারিগর হেও কারিগর।
আচ্ছা,
মহাজনের পোলার সাথে আমার দিয়ে যায়, আবার বাজারে দিয়ে যায়
আরেক দোকানে,
না এই মহাজনের সেই দোকানে বাজারে যে আগে যে ছিলাম ছয় মাস কাজ করলাম, বাড়িতে সে উঠছি ছয় মাস আগে যে দোকানে কাজ করতাম
ওইখানে আবার দিয়ে,
এখানে দিয়ে যায় মামার সাথে কাজ করলাম এক বছর এক মাস।
আচ্ছা,
তো এই জায়গায় চুক্তি দিয়ে যায় আমার এক বছর, মামার সাথে কাজ করছি, মামা যে দেখাইছে সে করছি, নিজের মন মতো করছি, কাজ কাম আগে শিখে গেছি। এই জায়গার মধ্যে নিজেকে কাজে যে গেলাম, প্রথম তিন চার দিন পরে আমরা মালটাল সাজাইছি, গোলার নেকলেস টেকলেস সাজাইছি, মানে বসাইছে এখন এটা জ্বালাই করতে হইব।
আচ্ছা,
তো এই আমার যে ওস্তাদ মহাজনকে আমরা দিয়ে গেছে কয়েকদিন সেকা দিয়া ফেলে দেবো, আমি আইতেছি সন্ধ্যাবেলা হয়ে গেছে, সেকা দিয়ে গেছি আমি পাইন বসাইয়া তিনটাই নেকলেস জ্বালিয়ে লাইছি রাত্রির ভিতরে, মানে আমি যে পারি আমি কিছু কিছু পারি, অনেক সাহস করে পিছিয়ে তিনটে জ্বালিয়ে লাইছি। সকালবেলা আইয়াছে না ডাক পরে উঠে গেছে, টাইগা খুলছে গিয়েছে কিছু কয় না, আমি বিশ্বাস করে না মানুষের তিন চার বছর চার পাঁচ বছর কাজ শিখতে জ্বালাতে পারলে তো ফুল কারিগরি। এরপরে এলা দেখাইলো এদিকে এই দোকানে, এই দোকান দেখাইলো যে আমার এক সাবিত্রী আছে, একমাত্র মামা লাগে কয়েকদিন কাম করছে, এই যে কারিগর হয়ে গেছে কারিগর হয়ে গেছে, সেখান থেকে আমার খুব আদর শুরু করলো। আদর করার পরে মহাজনের বাড়িতে যেতাম খাইতো, আমি যে সিক্স পর্যন্ত পড়ছি এই সময় মহাজনের একটা বোন ছিল ছোট, পর পর্যন্ত পড়তেছে, আমি সকালবেলা খাইতাম কিছু পরে, মানে পরীক্ষা দিতে যাবো না, মানে দুইটা অঙ্ক পারে না।
আচ্ছা,
এরপরে আমি অঙ্ক দুইটা দেখা দিলাম, আমি তো কোর্স পড়ালে একটু ভালো ছিলাম, দেখা দিলাম দেখা দেওয়ার পরে এই দুইটা অঙ্ক এবার পরীক্ষা আছে, বাড়িতে আসেনি এবার কইছে যে এরকম এরকম আমি তো পারি না, ওই যে মেহের আলী আমাকে দেখা দিছে আমি এরকম এরকম করছি, অঙ্ক দুইটা হইছে। তারপরে দেখা দিলেন সবাই ভালো জানে, ছেলেটা ভালো, কাজ কামও ভালো, ওস্তাদের মন জোগায় ফেলাইছি, বাড়িতেও ভালো, খাইতাম যাইতাম আইতাম খুব ভালো। সেখান থেকে এসেছি দোকানের আরেকজন রেবা করছি, ঠিক আছে আমরা ওই যে কইছি এই কথা বাজারে যে চ্যানেল ভাড়া দেয় আমরা বিশ টাকা দিয়ে রাত্রে নি দুজনে গেছি, যে আমরা দশ মিনিট
দুজন
আমার সাথে আমার এক বন্ধু ছিল, মানে আমরা সার্গেট মানে কাজ শিখি, মানে আমরা সকালবেলা একজন ঝাড়ু দেয় বিকালে একজন ঝাড়ু দেয়, মানে মায়াজুর কাজ শিখে আর কি আমরা দুজন, এবারে বিশ টাকা দিয়ে ওই যে ওস্তাদ ভালো কাজ করে আমার একটু পকেট খরচ ভাড়াই দিছে, তারপরে গেছি বিশ টাকা আমি দিছি। তারপরে গেছি যাওয়ার পরে ফরালা দুজনে আবার দোকানে এসে আবার রিলেশন করলাম
আরেকজনের সাথে,
আরেকটা
পুরুষের সাথে,
পুরুষের সাথে।
আপনার কি এই ব্যাপারে মানে ইন্টারেস্ট চলে আসছিল, ভালো লাগে?
ইন্টারেস্ট না, ওই যে বিশ টাকা দিয়ে আমরা ছবি দেখতে গেছিলাম, ওই যে বাজারে আমাকে পাশের দোকানে তো বিশ টাকা দিয়েছিলাম, ঘরে দশ পনেরো মিনিট দেখা
না, ছবি অনেকেই দেখে, অনেকেই কিন্তু ছবি দেখে, এই ধরনের ছবি অনেকেই দেখে, বেশিরভাগ মানুষ স্বীকার করে না, সবাই লুকায় লুকায় দেখে, আপনার মতন হয়তো এভাবে সাহস নাই সবার সত্যটা স্বীকার করার, অনেকেই দেখে, এই বয়সের অনেক ছেলেই দেখে, কিন্তু বেশিরভাগ ছেলে কিন্তু আরেকটা ছেলের সাথে শারীরিক সম্পর্কে চলে যায় না। তো আপনি এই চিন্তাটা কেন আপনার কাছে মানে খুব সহজ হয়ে গেল, আপনি কিন্তু এ নিয়ে দুজন পুরুষের সাথে সম্পর্ক করলেন,
ওই যে আরেকজন আপন মা আমার সাথে যে করছি মনে
করি ওখানেই আপনার ব্যাপারটা ইজি হয়ে গেছে,
ইজি হয়ে গেছে, এখন তো বুঝলি, এখন তো সাহস হয়ে গেছে, এরপরে বলতে দুজনে দুজনের মধ্যে হয়ে যায়, এটা একবারই হয়েছে আর কি দোকানে।
আচ্ছা, তারপর?
তারপর এখান থেকে এক বছর পরে কারিগরি করলাম, সাগিতি করে কাজ শিখলাম, এখন কারিগরি বসছি।
আচ্ছা,
কারিগরি বসলাম হইল 2003 সালের শেষে।
আচ্ছা,
কাজ শিখলাম, এখন নিজের টাকা পয়সা কামাই, বাড়িতে তেমন একটা খোঁজ খবর নেয় না, বাড়িতে খোঁজ খবর নেব কি, বাড়িতে টানা সংসার, এমনি টানা টুনার সংসার,
বাবা মাকে টাকা পাঠিয়েছেন না?
বাবা মার টাকা সময় তো আমি কাজ পপায় কারিগরি বললাম, এর আগে টাকা পয়সা পাঠানো হচ্ছে বাড়ি থেকে, আরো চাইলে আমার হইতো যে তেল নাই লবণ নাই, টাকা পয়সা দিব কই থেকে, এরকম সময় গেছে বাড়িতে আমি জানি না, আমার পরে গেছে সঙ্গে টাকা পয়সা দিতে, আমি সময় টাকা পয়সা হাতে পায়ে কইছে কানসার কইছে যে ধান ভাঙানো টাকা ছিল না, ধান পাঠাতে বাড়িতে চাইল বাইরে করে ভরলা ভাত রেঁধে গেছে।
আচ্ছা, তারপরে বলেন বলেন।
তারপরে কারিগরিতে বসলাম, বসার পরে নানারে কইলাম আব্বারে কইলাম, করার পরে মানে কারিগরি তো এরা বসাইবো, মানে এরা দাবি করে এক মাস, এক মাসের জায়গায় মানে কারিগরি বসার আমার সময় হয়ে গেছে।
আচ্ছা,
এরা দাবি করে এক মাস, এক মাস কাজ করার পরে কারিগরি বসলাম, তো কারিগরি বার পরে আমি এই দোকানে কাজ করবো না, এই দোকানে এখন বড় দোকানে এখন কাজ কাম মাঝে সামনে থাকুন, বেশি বেশি কাজ কাম দিবো, কাজ কাম করবো, কাজ কাম আবার বড় দোকানে আমার দিয়েও দিছে, মানে কাজের যন্ত্রপাতি আছে নি ডয়ার দিছে, কয়েক যত্র যা লাগে নিয়ে যাই।
আচ্ছা,
না আর করে নেই আর কি, এই দোকানে আসে পরে দোকান বড়, মানুষ বেশি, কারিগরি হয়ে গেছি, র্যাঙ্ক বাইরে গেছে, মানে বিয়ে করলে বিয়ের সমান মর্যাদা যুক্ত হয়ে গেছে, এরকম আর কি কারিগর হয়ে গেছি, কারণ বড় ছোট সব ওমান হয়ে গেছি।
আচ্ছা,
আগে তো মানতাম ওস্তাদ পেতাম, মানে ওস্তাদ সব ওমান।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এরপরে 15-20 দিন কাম করার পরে টাকা পয়সা হয়েছে, দুই ফল কাম করছি, প্রথম ফলে টাকা বাড়িয়ে দিচ্ছি, পরে গেলে কি কাম করে কিছু খাওয়াই তুব, কি খাওয়াই তুব। এরপর বন্ধু বান্ধবরা কয়, আমরা মনে মনে উমুক জায়গার থেকে আমরা মদ খাই,
মদ
বাংলা মদ।
আচ্ছা,
মদ খাই কয় টাকা লিটার? 300 টাকা বোতল, 1 লিটারের বোতল 300 টাকা। এই সময় কালে 300 টাকা অনেক দামই ছিল।
আচ্ছা,
তো 5-6 জনে মিলে 300 টাকা ব্যবস্থা করলাম, ব্যবস্থা করে গেলাম।
মানে এটা হচ্ছে আপনার যেহেতু পদোন্নতি হয়েছে সব মিলে, এই জন্য আপনার একটা পার্টি
আইসাইছে মানে খাওয়ার জন্য।
আচ্ছা,
এরপরে এই যে অতিবাস্তে মদে পদার্পণ, ওই এই কালে উদ্বোধন 2003 সালের শেষে।
আচ্ছা,
মদের উদ্বোধন করলাম, খেয়ে মদ খেয়ে, আগে তো বিড়ি সিগারেট খাইছি, এটা তো আড্ডা বিড়ি সিগারেট ছেড়ে দিছি। এরপরে মদ এই যে খাইলাম প্রথম, এখানে দুইজনে বেহুশ হয়ে গেছে, আমরা 6 জন গেছিলাম, 4 জনে 2 জনকে ধরে ধরে আনলাম।
মানে এতই খাইছেন যে দুইজন বেহুশি হয়ে গেছে?
1 লিটার খাইছি 6 জনে।
আচ্ছা,
এই সময় আমরা তো ছোট ছোট, 14-15 বছর মনে হয়,
14-15 বছর বয়স।
এই সময় খাইলাম, খাওয়ার পরে
আপনাদের কাছে মদ বিক্রি করলো 14-15 বছর বয়সে?
বড় ছোট সমান, আমার মিহা গমন নিয়ে গেছি, ওরা নিয়ে গেছে টাকা পয়সা বসতে গেলে, একবারে চিপ পয়সা খাইছি, মগ মুখ দিছে, গ্লাস দিছে।
আচ্ছা, তারপর?
তারপর 2 দিন পরে আবার কয়, তারপর ফামুক আর হেন দিবুনি, দিব টাকা পয়সা দিয়ে হারাই আনলো, দোকানি আনলো।
আচ্ছা,
এখান থেকে গাছ করার পরে খাইতে খাইতে এখন মাহাজনে যেমন করে রূপা দেয়, রূপা দিতে তো মাহাজনে রূপা বেছে খেলিছি, মদ খাইতে ভালো ভালো খাওয়াই ঠিক আছে, দুদিন একদিন পরে না খেলে ভালো লাগে না।
শেষ পর্যন্ত মানে যতটুকু আপনাদের প্রাপ্য তার চেয়ে বেশি রূপা নিয়ে আপনারা বেচা শুরু করেছেন, মহাজনের রূপাই বেশি দিচ্ছে।
আমরা 20 ভরি কাজ করা লেগে আমরা বাড়তি ধরেন 5 ভরি, তাহলে 5 ভরি আমরা বেচলে মহাজনে 20 ভরি মহাজনে দিতে পারবো।
আচ্ছা,
5 ভরি জায়গায় বেচছি 7 ভরি, মহাজনে আবার একটা কি পুরো হিসাবটা নেয় নাই, দেখা গেলো যে 20 ভরি রূপা দিল, 10 ভরি গহনা বানাই দিছি, আবার 20 ভরি রূপা দিল, আবার 20 ভরি গহনা বানাইছি। এরকম করতে করতে যে সময় মহাজনে 50 ভরি রূপা দিল, মানে 30 ভরি গহনা বানাইছি, এরপরে একটা নেকলেস দিচ্ছে, এটা 5 ভরি হইব, তুই এটা বানাই দে, এখন রূপা তার 2 দিন পরে দিচ্ছি, আমার কাছে 20 ভরি পাওনা রয়েছে, এই 20 ভরি কিন্তু আমার কাছে রূপা নাই, এখন গহনা বানাম কি দিয়ে, 5 ভরি গহনা বানাম কি দিয়ে, 20 ভরি থাকলে না 5 ভরি বানাইতে পারতাম। এরপরে ধরা গিয়ে গেলাম, তারপরে কি করলো, তোর বাপ মা ডেকে নিয়ে, বাপ মা ডেকে নিয়ে যেমন কি মানে বাপ মার কাছে কিছু কই নাই, নানা ডেকে নিয়ে গেছি, নানা দিকে আমি দিচ্ছি, নানা এবার মামা কারিগর ছিল, নানার খুব মানে।
আচ্ছা,
আমি নানার কইলাম কানাগারি বেরিয়ে আছে, নানা এরকম এরকম তো হয়ে গেছে গা, আমি যে খাইছি এটা কইনি, আমি সুইটি তো হয়ে গেছে গা, মানে এটা কইলে বিশ্বাস করতো না আপনি,
আপনার নানাকে আপনি মিথ্যা কথা বলছেন,
মিথ্যা কথা বলছি যে এরকম কই কামলে দেন, আমি সত্য করে দেন।
আচ্ছা,
এই সময় 14-15 বছর, এই সময় এবার আছে নি, এটা হয়ে গেছে গা নি, মানে রূপা যে দিছে এই রূপাটা গালাই নেই, না গালাই আসেনি, খোঁজ নিতে আসি যে আমি এডি শোধ করবো কেমনি, বাইরে তো জানবোই, নানা দা কই দেবো মানে কি করলে ভালো হয়। তো এই 2003-2004 ইয়েতে গেলাম গা, কিন্তু রূপারাফি সব লইয়া গেছি গে খোলনা, প্রস্তাব নিয়ে মানে বন্ধু গেছে,
ওই টাকা পয়সা ওই ভরে
রূপারাফি সব নিয়ে গেছি গে খোলনা,
ওই ফেরত তো দেনি নাই,
মহাজনের ফেরত দেনি গেল, লই গেছি গে খোলনা, এই দোকানের কাজ, এই যে খোলনা থেকে গেলাম, এই দোকানের কাজ শেষ।
আচ্ছা,
এই দোকানের কাজ কাম আর করিনি হিন্দু মহাজন, এই দোকানের কাজ শেষ, খোলনা থেকে 2 মাস কাজ করছি, বাড়িতে ফোন করি নানা মোবাইলে, আমার মোবাইল ছিল না, ওই যে মা বিদেশ
গেছে। দেখেন ব্যাপারটা কিভাবে, আপনি প্রথমে ছিলেন একজন সাধারণ মানুষ, সেখান থেকে আপনি কাজ শিখলেন, ভালো কাজ করলেন, তারপরে আপনি আপনার পদোন্নতি হয়ে আপনি হয়ে গেলেন কি রূপার কারিগর, যে কারিগর আগে আপনি ছিলেন না, কারিগর হওয়ার পরে আপনি সবার সাথে মিশলেন, মিশে আপনি যে টাকা পয়সাটা পাইলেন সেটাকে আপনি ব্যবহার করলেন কিসে, মদ খাওয়াতে, সেই মদ খাওয়া থেকে একজন রূপার কারিগর চোরে পরিণত হল, আপনি অন্য একজনের রূপা নিয়ে চলে গেলেন আরেক এলাকায় যাতে আপনাকে আর খুঁজে পাওয়া না যায় বা আপনাকে শোধ করতে না হয়, ঠিক না?
ঠিক।
এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব শ্রোতা বন্ধুরা, বিরতির পরে আবারও আমরা চলে আসবো রয়্যাল ট্যাগ এন্ড ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। মেহের আলী আমাদেরকে অনেক কথা বলছে, আমি জানি আপনারা হয়তো অনেকেই বলছেন যে মেহের আলী কেন এটা করলো, তার এটা করা ঠিক হয়নি, তার এটা করা ঠিক হয়নি, সেটা সে খুব ভালো করে জানে বলেই আজকে সে এখানে। তাই আপনি চিন্তা করুন আপনার কোনটা কোনটা করা এখন ঠিক হচ্ছে না, অন্যের উপরে আঙ্গুল তোলার আগে নিজের উপরে একটু আঙ্গুল তুলে দেখুন কেমন লাগে। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে রয়্যাল ট্যাগ এন্ড ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল এন্ড আই উইল বি ব্যাক, সো স্টে টিউনড।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আরো একটা অংশ। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান রাসুল। আমি থাকবো রাত একটা পর্যন্ত, তবে সেটা ইম্পর্টেন্ট নয়, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আওয়ার গেস্ট, আমাদের আজকের অতিথিটাই জরুরি। এবং আমাদের আজকের অতিথি মেহের আলী। মেহের আলী এতক্ষণ আমাদেরকে বলছিলেন তার ছোটবেলা থেকে ঘটনা, কিভাবে সামান্য টাকা পয়সা থেকে মানুষের পাপ শুরু হয়। বিড়ি খুব সামান্য একটা জিনিস, বিড়ি সিগারেট গ্রাম দেশে অনেকে খায়, এখানেও ঢাকা শহরে অনেকেই বিড়ি সিগারেট খায়, কিন্তু সেটারও একটা বয়স থাকে। সেই বয়সের আগেই যদি কোনো একটা কিছুর প্রতি আমার নেশা চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমাকে আসলে সম্পূর্ণভাবে গাইডেন্স দেওয়া হচ্ছে না। আমার অভিভাবকরা আমাকে যতটুকু বিশ্বাস করা উচিত তার চেয়ে বেশি বিশ্বাস করে ফেলছে। তাই এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে একটু সাবধান হতে হবে, আমাদের অভিভাবকদের একটু সাবধান হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বাস করব, অবশ্যই আমরা তাদের উপর বিশ্বাস রাখব, কিন্তু তাদের বয়সটাকে বিশ্বাস করব না। একটা বয়স পর্যন্ত মানুষ যেটা করে সেটা তারা অনেকটা কি বলবো কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় করে অনেকে অনেক সময়, আবার অনেকে অনেক সময় সম্পূর্ণ দ্বিধা থেকে করে, সম্পূর্ণ মজা থেকে অনেকে অনেক কিছু করে, কিন্তু সেটা আসলে মজাদার নয়, সাময়িক হয়তো আনন্দ দেয়, তারপরে জীবনটাকে ধ্বংস করে দেয়। মেহের আলী, আপনি এরপরে আস্তে করে একটা মোটামুটি একজনের কিছু টাকা পয়সা নিয়ে আপনি চলে গেলেন আপনার মহাজনের, যার কাছে আপনি কাজ শিখেছেন কিছুটা হলেও।
যে টাকা পয়সা বলতে গিয়ে রূপাই তো টাকা, রূপা বিক্রি করলে টাকা, এটাই
একই ব্যাপার।
টাকা খোল লাগালাম, মানে খোল লাগিয়ে এখন থাকবো কোন জায়গায়, ঠিকানা নিছি, ঠিকানা অনুযায়ী সে লোকটা নাই, সে লোকটা মার্কেটে ঢুকছে, মার্কেটের পাশে দোকান প্রান্তিক সুপার মার্কেট।
আচ্ছা,
খোলা নিউ মার্কেটে কাজ করে, প্রান্তিক মার্কেটে গেছে, নাই নাই বললেই পরে বাঁকুড়ার আরেকটা লোক আছে, আমি তো জানি না, কিন্তু এর কাছে গিয়ে পড়ি, এর কাছে জিজ্ঞেস করা করে কয়ে এর কাছে যাবি কি, আমার নিয়ে কাজ কর, আমার নিয়ে থাক, এর কোচার নিয়ে গে গেতে গেতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে রাত 7টা বাজে পরে এর নিয়ে রইলাম, রাওয়ার পরে পরে লাগার ফোন নাম্বার নিয়ে গেছিলাম, ফোন দিচ্ছি কয় ভাই কই, আমি তো মার্কেটে আইছি, আমি আমি তো আইসা অমুক জায়গায় রয়েছি, কয় অসুবিধা নেই কা, এটা আমগানের লোকই।
আচ্ছা,
আমি রইলাম, রাওয়ার পরে অনেক কাছে রইলাম, এনে নিয়ম আর জানি না, এক ভাই পিয়া যে মার্কেটের মালিকের কাজ করতো, এই মালিকের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, রাত্রে খাওয়া দাওয়া করার পরে শুয়ে রইলাম, সকালবেলা গিয়ে আবার খেলাম, 10টা বাজে ঘুমতে ঘুরছি, ওই থেকে খাওয়া দাওয়া করে আবার আইসি, মানে কাজ কামে রিয়া বুঝাইতেছে, মানে হে লোক আইসে মানে নেওয়ার লেগে, মানে প্রান্তিক সুপার মার্কেট থেকে না সুপার মার্কেট আইসি, রাস্তার এপার এপার, এটা হলো নিস্তলা, এলো প্রান্তিক মার্কেটে যাওয়ার কথা, মানে আমার জায়গায় লোক আছে, আমার নামে নাম ভালো, জিজ্ঞেস করে তুমি কার কাছে কাজ করবা, আমি আমি যে ওনার কাছে আসছিলাম, ওনার যখন রাত্রে নিতে এলো না, ওনার কাছে যখন আশ্রয় পেলাম, আমি ওনার এখানে কাজ করবো, উনি যে আমার খাওয়াইলো।
আচ্ছা,
একসাথে গোসল করতাম, এই লোকের থেকে টেকা বইব, এই লোক আইসে যে দুই দিন থাকবো কাজ কাম করে টেকা লয়ে যাব, 7,000 টাকা পাবো, এই লোকে কি করছে 2,000 টাকা দিয়ে লোক ভাও করছে, ওই যে লোকের টাকা মানে বাড়িতে গেছে, বাড়িতে মানে আবার গেছে যে টাকা না লেগে থাকবো, টাকা মানে এই প্ল্যানটা করছিল যে আমার লোক একজন আইজি পড়ছে, আমি এই লোকের নিয়ে কাজ করবো, ওই লোকের জামাতে টাকা পাইবো 7,000-8,000 টাকার মতো পাইবো, আমি আর 2,000 টাকা দিয়ে মাইরে মুড়ে খাতায় দিবো, আমার এই টাকা মাফ।
আচ্ছা, মানে প্রান্তিক মার্কেটের যে মহাজন, সে এরকম একটা বাজে চিন্তা করছে যে তার বদলে আপনাকে সে কাজে রেখে দিবে, এবং ওই লোক যে 8,000-9,000 টাকা পায় তার বদলে ওদেরকে 2,000 টাকা দিছে, যে মায়ের মোড়ে বাগায় দেয়,
এর মায়ের মোড়ে বাগায় দেয় কাজ কাম না করতে পারে।
আচ্ছা
আচ্ছা, মারতে গিয়েছি, মানে আমি তো মারামারি দেখিনি, আমি তো নতুন দেরি করিনি, গেছি গোসল টোসল করে আয়া করছি, আয়া করার পরে ওই যে গেছে মানে হেরা দুধ ধরে মারতাছে।
আচ্ছা,
মারতাছে পরে এখন আমি তো আগে বলছি আমার জিগে কিরে কিছে কিছে, আমি তো গোসল করতাম, বললাম আমি যাই, বললাম সবাই দেখছে নতুন কাজকাম করি, এগুলি এটা তিন দিনের দিন আমি যে গেছিলাম, তিন দিনের দিনের পরে ঘরে লাগে আবার কেমনি কেমন খবর পাইছি, হ্যাঁ শুনি এখানে বলেছি ওই যে পিয়ারা বাগান আবার বিচার
আচ্ছা,
পেয়ারা গাছের যে ডালা দেয় কিরকম শক্ত আপনারা জানেনি, পেয়ারা গাছের ডালা ডলা দিয়ে বাইরে বাইরে হেরো কাদাইছে দোকান বন্ধ,
মানে ওই যে প্রান্তিক মার্কেটের যে মহাজন ছিল,
মার্কেটের মহাজন,
মহাজনরাও বাইরে ভাগাই দিছে,
মানে দোকানের মহাজন, দোকান তো বাড়ানি দিয়েছে, যেমন প্রান্তিক মার্কেটের দোকান, ফেলা অ্যাডভান্স দিয়েছিল, অ্যাডভান্সের টাকা মায়ের সব মায়ের, এরা যে সন্ত্রাসী গেম যে করে অন্যজনের সাথে করবো না, এটা কোনো গ্যারান্টি আছে, ফেলা তারাই দিছে।
তারপরে
আমি 15 দিন পরে বাড়িতে এলাম, এই জায়গার ভালো লাগে না, বাড়িতে এলাম, বাড়িতে তারপরে ভালো জন লাগে না, মানে আমি যেন 500 টাকা পাবো, আমি চিন্তা করলাম যে আর 2-3 দিন কাজ কাম করে কিন্তু দেখি কিছু এলা আনতে পারি কিনা,
মানে চুরি করে
কিছু টাকা রয়েছে যে এই জায়গায় আমার দেশের বাড়ি,
মানে আপনি ঠিক করে ফেলেছেন ওইখানে কাজ করবেন না,
না ঠিক মনে মনে একটা ঠিক করছি, মানে মোটামুটি 100% শিউর না, মানে 50% শিউর যে আমি কাজ করুম না, আবার 50% কাজ করুম, এখন এই জায়গা থেকে যে যে রূপ আছে দিল 30 ভরি, আগে বেশি গেলাম, পরে যাবার দিল 30 ভরির মতো, মানে 28 ভরি দিছিল, 30 ভরি ধরলাম 30-60 ভরি, আমি দেখি আনতে 40-50 ভরি আনতে পারি, হেডে নিয়ে দিয়ে এনে এবার কাজ করবো, সেখানে যাওয়ার পরে আসেনি, এখন দিয়ে আমার আগে আসেনি, আরেকজনে চিন্তা করতেছে আমার কাছে বইতেছে, মানে আমি যে 2-3 থাকবো গেছি বলছি সেই জায়গা, মানে হ্যাঁ আমার কাছে বইতেছে, কয় দুজনে মিলে এলো একটা কাজ করি, কি গ্যাস এরকম এরকম আমরা নিয়ে আসি, আমার দেশেরই বুদ্ধি দিছে, এবার আমার সে বড় আমার সে মোটা কাটা,
একই ধান্দা আপনার,
একই ধান্দা, হ্যাঁ ওই কাজ করে গেছে আমি যাই না, এরপরে আমার আসেনি, ওই যে লোকে আমার কইছে যে তোমার ডিস্টেশন পাই না আমার নামে নাম, এই লোকের লোক আমার উপর খুব খাতির, এই লোকের কাছে আমি দিলাম, বললাম কি এই গাই নিয়ে তো এরকম চিন্তা করতেছে, আমি তো এনে কাজ করুম না, আমার বিবেক এরকম যেন একটা লোক কইলো যে আমি চুরি করার আগে যাই, আমি সেই দাম দেখাই আমার সেই দাম দানি বোকা, আমি আর ধরা যাই মিজে গেম নি,
আচ্ছা
আমি গেলাম, আমার এই মনে মন কাজ করুম না, পরে হ্যাঁ কয়ে দিছি, রাত্রে কিছু কইলো না, মানে দেখি যে হ্যাঁ কোনো কিছু কয় না বইলে পরে আমি কই হ্যাঁ কোনো কিছু কয় না, যদি কাছে কয়ে তাহলে হ্যাঁ আমার মারবো, এটা লোকজন পারুম না, তো পরে আমি বোকা দিয়ে আমি গেছি, দাদা মারা গেছে আমার 1000 চেতন, আমি বাড়ি থেকে বেরোই, দিন গেলাম আমার দাদা মারা গেছে, আমি পরে আমি বললাম আর ওই জায়গায় গেলাম না, এখন আমাদের বাজারে যাইতে ডর করে, বাজারে শুধু এই সময় এই বাজারে এই জায়গায় কাজ কাম ছিল, মানে আশেপাশে মানে কয়েকটা মহাজন ছিল ওই সময় অনেক আগের কথা, এখন ডর করে, এখন বাড়িতে যে একজন তামার কাজ করে, তামার মানে নানি গোবারের পাশে আমাকে কাজ করে, এসে জায়গায় কাজ করলাম, এখন নানিকে বাড়িতে রাইছি, মানে থাকবো না, কাজকাম শেষ, কাজকাম শেষ দোকান তো বন্ধ থাকে, বাড়ির ভিতরে কাজকাম করি, নানিকে বাড়িতে রইলাম, গোয়াল করে একটা থাকার জায়গা আছে,
আচ্ছা
এই জায়গায় রইলাম, রওয়ার পরে যে আবার যে নানির বোন ফোলা বোন আমার মামা লাগে, কিন্তু মানে মামার খালা তো ভাই,
আচ্ছা
মাঝে মাঝে বলতে কি সপ্তাহ 5 দিন থাকে এই জায়গায়, এই সময় আসেনি, আর বাবা এবার বিদেশ থাকছে, এক রুম থাকার রুম একটাই,
আচ্ছা
বাপে বিদেশ থাকে, ঘর দেয় না আর কি সময়, এই যখন ফাঁকা থাকে মামায় যখন গেছে এই রুমটা ফাঁকা থাকে, নানি আর সবাই এক ঘরে থাকে, আর মামায় দোকানে এই দোকান থাকে, মামার সাথে এই সময় বেশি একটা ইয়ে না, এই গোয়াল ঘরে আমি রইলাম,
তারপরে
এই মামার সাথে আসেনি, পরে লাইক জিগে কথাবার্তা কই, পরে থাকি, এখন এই দোকান থাকতে ভালো লাগে না, মামার সাথে তাই, এই মামার সাথে একটা মোটামুটি ভাবে একটা রিলেশন হয়ে যায়,
দৈহিক সম্পর্ক, আচ্ছা
তারপরে সম্পর্ক হয়ে যায়, ওই যে আমার যে খালা একটা বিদেশ গেল, এই খালার একটা মৃত্যু হয়ে গেছিল 3-4 বছরে, এটা 7-8 বছর হয়েছে স্কুলে যায়, সেটার সাথে একটু মোটামুটি একটু ভালো সম্পর্ক,
কত বছর বয়স মেয়েটার,
এখন এই সময় যে বিদেশ থেকে গেছে 3 বছর কারণে বিদেশ থেকে গেছে, যে মামা বিদেশ যাওয়ার আগে, তো আমি যে দিকে যে কাজকাম করলাম আমার 5 বছর গেছে,
আচ্ছা
8-9 বছর 1-2 পরে সময় পরে পরে লোকের কথাবার্তা কই একটু ভালোই লাগে, আমার খালা তো বোন আপন
গল্প গুজব করেন নাকি,
গল্প গুজব করি পাশাপাশি বাড়ি, তো 2 মিনিট লাগে যাইতে যেতে, স্কুলে যায় ভালোই লাগে,
আর আপনার বয়স তখন কত, 16-17,
আমার বয়স 16-17,
হ্যাঁ
ভালোই লাগে, তো পরে কথাবার্তা কইতে কইতে পরে বেলা এটা কিভাবে জানি লাইন হয়ে গেল,
মানে
প্রেমের মতো না, মানে ওই যে ওই পথে একটা লাইন হয়ে গেল আর কি,
শারীরিক
সম্পর্কের পথে,
8 বছরের একটা
বাচ্চার সাথে আমার তো সম্পর্ক না, কিভাবে জানি এই লাইন হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না,
বুঝতেই পারলাম না
কিভাবে জানি কি হয়ে গেল বুঝতে পারলাম,
আপনি একজন রূপার কারিগর, 8 বছরের একটা বাচ্চার ব্যাপারটা বুঝতে পারলেন না, সরি ভাই এতবার জিজ্ঞেস করলাম, কারণ আমি বুঝতেছি না আপনি কিভাবে বুঝতে পারেন নাই, তারপরে
সেই জায়গা থেকে আবার বাজারে ঠিক করলাম, নতুন একটা দোকান হয়েছে বড়তলা বাজার, কাজকাম করবো আর কি, মহাজনের কাছে কইছে, মহাজন আবার কিছু কিছু খবর পাইছে যে এরকম এরকম করছি, বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে প্রথম দোকান আমার, মানে মহাজনের কারিগরের প্রথম কারিগর আমি আর কি, মহাজনের বাজারে প্রথম দোকান হয়েছে, মেশিন বয়সে যে তার তোর যায় তো করতাম, এইটার মেশিন বয়সে তার তোর মহাজনের মেশিনে ডলে,
আচ্ছা
এই জায়গায় কারিগরের কাজকাম করলাম, এই মহাজনের কাজকাম করলাম, নিউ মার্কেটে কাজ ধরলো, এই মহাজনের 5-7টা কারিগর নিয়ে দিলাম,
আচ্ছা
সেখান থেকে আসলে মহাজনের বোন জামাই এবার কাজ রাখছে, এইটা কারিগর রূপার কারিগর,
আচ্ছা
এটা আবার এই জায়গায় কাজ করে, সে আবার মত খাইত দৈনিক, আমি জানতাম না
কে ওই লোক
মহাজন, যে আমি সিন্ধু
মহাজন সে রেগুলার মত খাই,
মহাজনের যে বোন জামাই তারা কাজ রাখছে, সে আবার যে মত খাইত আমি জানতাম না, দৈনিক মত খাইত, পরে কিরকম কিছু গন্ধ পাইলাম আমি একদিন, তো পাওয়ার পরে যাবি নি লজাই আমার ঘুরে তো নিত বিকালবেলা নিয়ে প্রতিদিন মত খাইতো
প্রতি বিকালে আপনার 18 বছর বয়স হয় নাই
তখন, মোটামুটি 18 বছর হয়েছে।
আচ্ছা, তারপরে
সেই জায়গায় যে প্রতিদিন যে মদ খাইতো আমি যাইতাম ভালো লাগতো।
টাকা কি আপনি দিতেন নাকি সেই দিত?
টাকা লাগতো না, শুধু রিক্সা ভাড়া 20-30 টাকা দিলেই তো। সেই যে মদ খাইতো কোন উদ্দেশ্যে আমি তো পরে বুঝছি, মানে সে সম্বুঝি নাই। যাইতাম প্রতিদিন, যাইতাম ভালো লাগতো, খাইতাম, বিকালবেলায় টুকটা কাজ কাম করতাম, ঘুমায় থাকতাম।
আচ্ছা,
এই মদ খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেল, নেশা হয়ে গেল। আগে থেকে তো নেশা ছিল, এখন আর পুরোপুরি নেশা হয়ে গেল, এখন মদ না খেলে ভালো লাগে না।
আচ্ছা,
তো সে রিক্সা ভাড়া টাকা দেয় তাই, তো তার কাছ থেকে যে সে যে মদ যে ডিলার করে যে হাত করাই তো যে মদ বানায় তার সাথে যে তারা মদ নিয়ে বেসবো, তার কাছে তো আমার মদ লাগবে 200 লিটার, এগুলো তো সমস্যা নাই, তুমি অমুক সময় অমুক জায়গায় যাও, আমি অমুক জায়গায় থাকবো।
আচ্ছা,
তারা তারা ডিলার করাই তো আমরা মাঝখান থেকে ফাও খাইতাম।
ও, সে ছিল দালাল।
সে দালাল বল এক প্রকার দালালই হয়, সে হাত করাই তো আমরা
মানে মাধ্যম আর কি, তার মাধ্যমে বিভিন্ন জায়গায় মদ যাইতো আর কি ডিলারের কাছ থেকে। আচ্ছা,
তারপরে এখন সে নিতে উপস্থিত,
মানে আপনি যেই রিক্সায় তার সাথে যাওয়া আসা করতেন ওই রিক্সায় কি সে মাল নিয়ে আসতো?
না, মাল নিয়ে আসতো না, সে খালি যাইতো, খালি এইতো, মানে যে মাল নিবো তার কইতো যে বিকাল 5টার সময় অমুক বাজারে অমুক জায়গায় আমি থাকবো, তুমি আমার কাছে যাইও।
আচ্ছা 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 আচ্ছা,
তো অমুক সময় গাড়ি নিয়ে যায় ওই স্থায়ী জায়গাটায়, হেরা আমরা মাছ আইবো দেখে, হেরা রাখি ভেবে জানি কয়ে দেবো না গাড়িতে বইয়া দেখ। আবার এগারে যাচ্ছি মাঝে মাঝে আমার পাঠাইতো কে তুমি আমার দিয়ে দিবো, এগারের ভিতরে যে মাল আছে আমি জানি না, মাঝে মদ আছে যে 30 প্যাকেট
আপনার পাঠাইতো,
এগারে আমার পাঠাইতো ট্রাভেল করছে জায়গা তোর দোকান সামনে মাঝে দিব।
আচ্ছা,
ব্যাগ গ্লাসে দেখছি খাবে এটা ভিতরে করতো,
মানে প্রথমে আপনি নিজের অজান্তেই মদের ডেলিভারি করছেন?
নিজের অজান্তেই।
আচ্ছা, তারপরে
মদ যে গাড়িতে পাঠাইতো আমরা বলি প্যাকেট পোটলা, পোটলার ভিতরে 6 লিটার থাকে, যেমন 20 প্যাকেট 30 প্যাকেট 6 লিটার করে প্রতি প্যাকেটে থাকে, 20 প্যাকেটের মধ্যে হিসেবে করেন এরকম থাকতো। তো পরে আসে না ব্যাগ ডালায় পরে না, মানে সামনে পূজা হিসেবে গেছে দেবো, মানে ব্যাগ ডালায় আড়ে না, যে সামনে পিছনে সিটে যে বসি এদিক দিয়ে বস্তা 4-5টা বস্তা, মানে প্যাকেটের প্যাকেট ভরে ভরে বস্তা পড়ছে, 5টা করে দিয়ে দিয়ে বস্তা পড়ছে, মানে যে আমি বসিনি মানে পারা দেয় তুলতুল করে, আমি কেটে কি তুই নানছস এই ড্রাইভারে কয়ে তুই নানছস এটা কি তুই জানোস না? আমি আমি জানি না, তো আমি জানি না, তোর আমি নিজে গাই এবার আমার সময় নেই, তোর কিন্তু বেশি এই সময় আমার 18 বছর এসে আর কি, এমনি তোর কই বেশি আমার আমার থোট মন মন জাদু সাজাইতে গেছে, জাদু সাজাইতে গেছে কি আমি তো সময় জানি না, দেখবো নাই। তারপরে সেই দিয়ে দিন এসনি আমি নামে গেলাম গা, সে আবার আমাদের এই জায়গায় একটা মাঝখানে একটা ইয়ে করতো, পুলিশ চেকপোস্ট করতো, এই জায়গায় চেক করে বসে
ওই দিনই যেদিন আপনি নামে গেছেন গাড়ি থেকে
চেক করে বসে,
তারপর
চেক করে বসে পরে দর্শে মানে হ্যাঁ তো আমার মোটামুটি চিনি আমি, ও খবর একটু পাই গেছি গা যে উনি গাড়ি দর্শে।
এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিব, গাড়িটা ধরার পরে কি হলো আমরা এখনো জানি না, আমরা জানি না মেহের আলী এর পরে কোথায় গেছে, মেহের আলীর পেছনেও পুলিশ চলে আসছে কিনা চেকপোস্টের মাধ্যমে, আমরা সবই জানব তবে রাত 12টার পর। এখন 12টা প্রায় বেজে গেছে আর তাই বিরতিতে চলে যাচ্ছি, শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আরো একবার বলে দিই, 12টার আগে এই অনুষ্ঠানটিতে অপরাধ প্রচার করা হয় না, অপরাধের উপলব্ধি প্রচার করা হয় যাতে আপনি অপরাধ থেকে দূরে সরে আসেন। একটু একটু করে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে একটা মানুষ কিভাবে মানসিকভাবে বিকৃত হয়ে গেলে তারপরে আস্তে আস্তে তার মধ্যে শারীরিক বিকৃতি ভর করে, শারীরিক বিকৃতি থেকে মানসিক বিকৃতি নয়, মানসিক বিকৃতি থেকে কিন্তু শারীরিক বিকৃতি আমাদের মধ্যে আসে। যাই হোক, এরকম বিকৃত ধারার আরো কিছু কথা হয়তো সামনে আসে, যদি শুনতে চান থাকবেন আমার সাথেই, স্টে টিউনড উইথ 89.2, ইটস রেহান রাসুল উইথ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
রাত 12টার পর আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা শুনতে শুরু করেছেন, যারা মিস করেছেন অনুষ্ঠানের প্রথম অংশটুকু, তাদেরকে বলতে চাই আজকে আমাদের সাথে আছে মেহের আলী। আর মেহের আলীর কাছ থেকে আমরা শুনছিলাম ছোটবেলা থেকে তার নানান রকম অপরাধের কথা, একটা একটা করে মানসিক অপরাধ, তারপরে শারীরিক অপরাধ, তারপরে নিজের সাথে নিজের অপরাধ, তারপরে অন্যের সাথে অপরাধ, একের পর এক অপরাধের সাথে তিনি লিপ্ত হচ্ছেন, নিজের অজান্তেই জীবনটাকে এলোমেলো করে ফেলছেন। তার এই এলোমেলো জীবনের কাহিনী আমরা যতটুকু শুনেছি এই পর্যন্ত,
তার মধ্যে তার ছোটবেলার থেকে এক ধরনের বিড়ি সিগারেটের নেশা থেকে সেই নেশা এখন মদে এসে ঠেকেছে। শারীরিক সম্পর্ক পুরুষের সাথেও তার হয়েছে এবং সেখান থেকেও সে এখনো সম্পূর্ণ যে সরে আসতে পেরেছে তা নয়, ঘটনা পর্যন্ত জানি না এরপরে কি হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখছিলাম লাস্ট আমরা যা শুনেছি সেটা হচ্ছে যে সে নিজের অজান্তেই মদ চোরা চালানের কাজ করত, মদ পাস করে দেওয়ার কাজ করত এবং সেটা করতে গিয়ে কোন এক কারণে ভাগ্যবশত না দুর্ভাগ্যবশত আমি জানি না সে গাড়ি থেকে নেমে যাওয়ার পরে সেই গাড়িটা ধরা পড়ে পুলিশের চেকপোস্টে। রাইট মেয়ের আলী?
জি।
ওকে, তারপরে কি হলো?
তারপরে পুলিশ বললো যে এদিক কই থেকে আসছ, সে বলল কি সে এবার বুদ্ধি করে বলে দিল গ্রামের নাম না বললে ইউনিয়নের নাম বললে সে একবার ডাইরেক্ট থানার নাম বলে দিল।
আচ্ছা,
যে কেরানীগঞ্জ থানা থেকে সাভার থানা ধরা পড়ছে, কেরানীগঞ্জ থানা থেকে আনছে। তারপরে আমার যে জায়গায় নামাইছে এই জায়গায় সাভার থানার ভিতরে ভালোটা নামের দামি জায়গা।
আচ্ছা,
তারপরে আমার খোঁজটা নিল না
এই মদ কোথা থেকে আসলো না আসলো এগুলো নিয়ে পুলিশ যাচাই করেনি?
ক্যান্ডিগঞ্জ থানা থেকে আনছে সাভার থানার পুলিশ ধরছে, এটা যাচাই বেসে আর কি, এটা তো অন্য থানার আন্ডারে, এটা 70,000 টাকা তো ছুটেই লেছি, যদি মামলা দিত তাহলে না সুইতো।
বুঝতে পারছি, বলেন বলেন।
তারপরে যে ধরা গেলে আমি একটু ভয় পেলাম, দুই দিন আর গেলাম না, এই জায়গা থেকে যাওয়া বন্ধ, অন্য জায়গায় এবার গেল ক্যান্ডিগঞ্জ অন্য এক জায়গায়, এরকম করে একাধিক বার মনে মনে সাথে গেছি, মোটামুটি 40টা জায়গায় গিয়ে মদ খাইছি, দিন আর মিশা ছিল না। এরপরে খাইতে 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 মদ খেয়ে মদের প্রতি নিষেধ হয়ে গেছে।
এখানে সময় কি প্রত্যেকবারে কি মদ টদ নিয়ে যেতেন?
না, মদ কোন সময় নিতাম না, মত গেলেই গেলেই
মত
জানি যাই দেখি আর খুব সম্মান করে, খুব আপ্যায়ন করে। তারপরে দেখলাম যে যারা যারা নিতে ভয় পায়, এখন যদি হ্যাঁ আর আইব না, আমার বোকা দিল যদি আজকানা নিতে কালকে আইব না, কালকে আপনার কাছে যেতাম না, ওই ব্যাগটা তুই নিয়ে দিস, আমাকে ব্যাগ আমি তো এমনি নিয়ে দিন কেমনি সন্ধ্যা হোক, আমি মাথায় ঘিরে নিয়ে জায়গায় দিয়ে ডাক্তার উঠে দিন।
আচ্ছা,
ঠিক আছে সন্ধ্যা হোক, আমি জানতাম না যে এই জিনিস রাত্রে ভয় বেশি।
আচ্ছা,
আমি তো 18 বছর বয়স, খাইতে খাইতে অনেক দুই তিনবার আমি পাসার করছি।
পাসার করার ব্যাপারটা আপনি তখন এক্সপার্ট না?
না, আমি তো জানি না, হয়ে খারাপ হইতেছে যে আমি খাওয়া বন্ধ যাবো না আইলে কিনানের দিকে হ্যাঁ করে খাওয়ায় এরপরে টেয়ে দেয়, আমরা জানি।
আচ্ছা,
আমরা জানি না হেঁটিয়া দিয়ে দেয় লাগে আমার দেয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি নিয়েও দিছি একবার, নিয়ে দেওয়ার পরে মদ খাওয়া খাইতে খাইতে মানে আরেকজন এটা আরেকটা দোকানে আলাদা একটু দূরে গেল, আরেক বোন জামাইছে আর সোনার কাজ করে, এটা এই জায়গায় সোনার কাজ একদম কমে গেছে এই জায়গায়।
এখন আপনি যেই দোকানে কাজ করেন সেই মহাজনের আরেক বোন জামাই?
না, এখন মানে আগে এখন অন্য মহাজনের কাজ করি, মহাজন ভালো হয়ে মহাজন ভালো ছিল, আরেক বোন জামাইছে এটা যে খারাপ এটা জানি, খাই খাই গিয়ে বৌফিটে।
আচ্ছা আচ্ছা,
খেয়ে গেছে বৌফিটে, তো টুর লাগা তুলি বৌফিটে তো আরাম লাগে, কিন্তু আমার অমুক নেতা আছে অমুক আছে অমুক আছে, বাড়িতে গিয়েছিলাম একদিন, বাড়িতে গিয়েছে ভাঙ্গা একটা টিনের ঘর, আমি অবস্থা খারাপ, আমি একটু বেশি খারাপ,
কিন্তু সে বইলা বেড়াচ্ছে অন্য কথা, আর খাইছে আর বাসায় গিয়ে পিটাইতেছে বউ। তারপরে
তারপরে এটার অবস্থা বাড়ির অবস্থা একটু ভালো হয়েছে, সোনা কাজ করতো হেডে আবার একটু জুয়া খেলতো, জুয়া খেলতো পরে ওই যে আম করেছি নি, প্রথমে আস্তে আস্তে রাতের জাম থাকতাম, এবার দোকানে থাকতো ওই সময় বউ আনে নেই ফ্যামিলি আনে আর কি, মানে একলা এসে দোকানে থাকতো, আমার ফোটা খেলা শিখে গেল প্রথম,
প্রথম জুয়া খেলা শিখে,
ফোটা খেলা মানে ফোটা লাল দেয় ফোটা গনে জোরাম বনাতে শিখে গেল, প্রথমে শিখলাম জোরাম আছে, তারপরে আস্তে আস্তে শিখেতে শিখেতে 10 টাকা ধরে দিয়ে উল্টা তিস খেলা শিখে গেল, শীত খেলা, এই শীত খেলা শিখে গেল, এখন কাজ করি সে ইয়া করতেছি, এখন মোটামুটি খেলাটা শিখলাম,
মানে যখন আপনার এখন জুয়ার নেশা ধরে গেছে,
এখন জুয়ার নেশা ধরে গেছে,
এক মদ আপনারে কই নিয়ে যেতেছে রে ভাই? তারপরে
তারপর লোন উঠাই শুরু করলাম, লোন বেশি
থেকে লোন নিতে,
এই যে আমাদের মাল্টিপার্পাস আছে,
আচ্ছা
মানে 10,000 টাকা উঠেলে
কিস্তিতে ওটা ফেরত দিতে হয়,
সপ্তাহে 300 টাকা করে দিত আর কি, এই সপ্তাহে 300 টাকা তো ব্যাপার না, কাজ করে দিতে পারবো, 10,000 টাকা লোন উঠাইলাম, উঠানোর পরে প্রথম যে সময় লোন উঠেলাম একটা মোবাইল কিনলাম,
আচ্ছা
2,000-4,000 টাকা সেখানে একটা মোবাইল কিনছিলাম, এটা হলো 2008 সালে,
আচ্ছা
2,000 টাকা মোবাইল কিনছিলাম, বাদ বেটে জুয়া টুয়া খেলতাম, খেলার প্রতি অনেক বেশি টাকা সময় লাগে না, 1,000 টাকা 500 টাকা হইলে ওই তো দুই তিন দিন আনলে একদিন জিততাম, মানে 10,000 টাকা মাসে খানি খেলা খেলতে পারলাম,
আচ্ছা
চালাইয়া খেললাম, তারপর টেকা নাই মহাজনের কাজ কম করলে মহাজন টেকা দিব, আবার আরেক জায়গায় গেলাম ইয়ে করার দিয়ে,
আবার আরেক মহাজনের কাছে,
না আরেক মহাজন না, আরেক কিস্তি অফিসে গেলাম, এক কিস্তি
পোষাইতেছে না তো আপনার, এখন
আরেক কিস্তিওয়ালার কাছে গেলাম,
জুয়া খেলতে হবে, আরেক দিকে মদ খাইতে হবে, এখন তো টাকা অনেক বেশি লাগে,
তারপরে আরেক কিস্তিওয়ালার কাছে গেলাম, ফর্ম করলাম, এক মাস পরে টাকা দিব।
আচ্ছা
ঠিক আছে, এক মাস পরে টাকা দিব, কাজ করতেছি।
কত দিলেন?
ছোট মানে দেখতে মুখতে একটু লম্বা ছিল আর কি, মেরা মরা, তো হ্যাঁ মোবাইল নাম্বার কাছে ভাই আমার একটা মিস কল দেন।
আচ্ছা
মিস কল দিলাম, মিস কল দেওয়ার পরে হ্যাঁ মোবাইল ঢুকানে গিয়ে কল ঢুকছে অন্য মোবাইলে, অন্য মোবাইল থেকে পরে দিন ডেকাইছে, বাজার গেলাম পরের দিনকে মহাজনের সাথে দেখলাম যে গাজীপুরের একটা নাম্বার, মেয়ের সাথে কথা বললাম,
একটা মেয়ে, মানে আপনি কার নাম্বারে ফোন দিতে চাইছেন?
নাম্বার ফোন দিতেছি, আর নাম্বার ফোন ঢুকে
বলতে কার,
মানে গাড়ি করে আমার বন্ধু আর কি, সুব্রত, মানে মহাজনের বিয়ে লাগে,
ভুলে আপনি ফোন দিয়ে ফেললেন একটা রং নাম্বারে,
রং নাম্বারে ঢুকে গেছে, মানে নাম্বার গেছে, নাম্বার আমার উঠাইতে ভুলছিল একটা নাম্বার, ভুল গেল গাজীপুরের একটা মেয়ের কাছে, মেয়ের কাছে ফোন দেওয়ার পরে মেয়ে পরের দিনকে প্যাক করছে।
আচ্ছা
মানে মেয়ের মার মোবাইল ছিল যেদিন কলটা ঢুকছে, এদিন গেছিল মেয়ের বাড়িতে মোবাইল, মেয়ের মার কাছে, মেয়ের মার এই মোবাইলটা।
আচ্ছা
মেয়ের মার মোবাইলটা মিস কল দেখে পরের দিনকে স্কুলে নিয়ে গেছে, হয়তো বা দেখছে বা নাম্বার ছিল না, মিস কল দিছে।
আচ্ছা
কল দেওয়ার পরে কথাবার্তা হইলাম, কইলাম পরে মেয়ের পুয়াতে নাম্বার দিয়ে দিছে।
আচ্ছা
পুয়াতে নাম্বার দেওয়ার পরে দুষ্টামি দিলাম, করতে করতে মোটামুটি একটা ভালো হয়ে গেল, একটু সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক পরে একবার ঠিকানা দিছি আমি আর আমার বন্ধু আছে পাশাপাশি কাজ করি, আমাদের বাড়ির পাশাপাশি, এখন বর্তমানে বিদেশ আছে।
আচ্ছা
একবার মেয়ে বাড়িতে গেলাম, দোকানে যাওয়ার সময় টমেটো ক্ষেত পরে একটা রাস্তার মধ্যে টমেটো ক্ষেতের মধ্যে টমেটো খেতে জিরে পাকা টমেটো বৈশাখ মাসে টমেটো পাইকারি এসে চারটা বোন ঠিকানা দিচ্ছে এইভাবে এইভাবে, মানে আমার দেখে মনে হয়েছে যে বোনের মধ্যে
এটাই হো,
না হের না দেখা না হ্যাঁ থাকতে পারে না হের বোন দুইটা।
আচ্ছা
বাজার যে দোকানে এসে ভাত লিয়ে এসেছে, এই সময় দুপুর বেলা আমরা সকাল 9টা দিকে দোকান দিছি, এই সময় 2টা বাজে আর কি।
আচ্ছা
এবারে ঠিকানা দিকে নিয়ে হ্যাঁ দোকান থেকে সদাপতি কিনে খেলাম, আর শিউন আর কি মোটামুটি একটা লাগতেছে যে বাজারে যে গেছিল বড় দোকান দেখো, যে দোকানে বসে খাইছি এই দোকানটাই সবচেয়ে বড়।
আচ্ছা
মেয়ে দুইটা দোকান দিয়ে করলো, মেয়ের মা বাবা গেছে চোখে ভাত
নিয়ে,
সেখান থেকে ঘুরে ফিরে মেয়ে বাড়ির উপর দিয়ে আবার আসছে, মেয়ের মার এবার ফোন, মেয়ের মায় বললাম মেয়ের মার মোবাইল ফোন দিছে, পরে মেয়ের মায়ের দশটা আমি এরকম এরকম নেমনে কথাবার্তা আগে কইছিলাম কিছু, তুমি তো আমাকে বাইতেছিলে হ্যাঁ বেড়ায় যাও, আমি কইছি যে না এখন না পরে আবার শিকারে গেলাম, গা বর্তমান না করছি পরে কয় তোমার আমি দেখছি শিকারে গেলাম, গা ওই যে 10,000 টাকা যে বরম করছি এই টাকাটা আইসি হাতে, তারপর পরে বাজার সদাই গিয়ে গাড়ি ভাড়া নিয়ে 3,000 টাকা খরচ করে একবার গেছি, বাড়তে যাওয়ার পরে
মানে আপনি যা না তাই সেই রূপে গেছেন টাকা ধার করে। আচ্ছা
যাওয়ার পরে যে সময় একটু বুঝতে শিখছি যে এরকম এরকম প্রেম করবো হ্যান তেন, পরে লাগে বাড়িতে গেলাম, তারপরে মেয়ের হিত দিনও দেখি নাই যে সাথে কথা কইছি বা কথা কই, সেই দিনও দেখলাম না স্কুলে গেছে গা।
আচ্ছা
বেড়াটা আইসা বললাম
স্কুলে পড়ে মেয়েটা
এই সময় 7-এ পড়তো।
আচ্ছা
ওই যে পাশাপাশি আরেকটা মেয়ের সাথে কথা বলতাম, পুবাতো বোন, পুবাতো বোনের আবার খালাতো বোনের রক্ত রক্ত লাগবে বি পজিটিভ ক্যান্সার ব্লাড ক্যান্সার ছিল, এই এটা পরে আসতেছি এটা পরের কথা, মানে এই সম্পর্ক এখান থেকে শেষ। তারপরে 2009 সাল
ওই মেয়ের সাথে আপনার দেখাই হয়নি কোনোদিন?
দেখা দেখা হয়েছে পরে, এটা পরের ঘটনা, 2009 সাল আসলো, তখন ওই যে আমার খালা যে বিদেশ থেকে ঘুরে থাকে, খালা বিদেশ থেকে বিয়ের উপযুক্ত হয় নাই, 14 বছর হয়েছে আর আমার 14-13-14 বছর হয়েছে মেয়ের, আর আমার 19-এ পা দিল, তখন মেয়ের বিয়ে দিব ড্রাইভার লাগতেছে, মানে যেন যায় মানে মেয়ে ছোট চলবো না, এরকম কইতে কইতে কথাবার্তা কইতে কইতে আমার দুলা বেরিতে খালা আসনি, দুলা বেরিতে আমার কইলো
আপনার সাথে বিয়ে দিতে
চাই, বিয়ে দিতে চাই বিদেশ বিদেশ নিয়ে দেবো এরকম এরকম, এই যে আমি যে নিশা মানে করি জুয়াতে টুকটুক গেছি নিশা মদ যে খাইতেছে দৈনিক, এই খবরটা আমার বাড়িতে জানে না কেউ জানে না, অঘটন এই পর্যন্ত অঘটন ঘটে নাই এই বলে জানে না। তারপরে 2009-তে এই যে বিয়ে সাদীর ব্যাপারে কথাবার্তা কইলে আমি আর লজ্জায় বাইছি না, আচ্ছা
শারীরিক সম্পর্কে গেছেন, সেটার সময় আপনার লজ্জা লাগে নাই, এখন যখন বিয়ের কথা আসতেছে সামাজিক একটা ব্যাপার তখন আপনার লজ্জা লাগতেছে? আচ্ছা বলেন, তারপরে
এখন একটু বুঝলি লজ্জা লাগতেছে, তখন লজ্জা লাগতেছে বাড়ি যাই না, তো দুলাবার দিয়ে মেজে কইলো বিয়ে আসতে খালি কবুল করিয়া তুই আয় করিস, সমস্যা নাকি একবার থাকবো বড় লেনিস, আমি কিছু দেবে ভাই তাহলে ঠিক আছে। এখন বিয়ে শাদি যাই কইবো আমাদের বাড়িতে ঘর একটা, আমি থাকতাম আরেকজনের বাড়িতে, তাহলে ঘর পাবো টাকা দিল হইলো 35,000 টাকা
কে দিল
যৌতুক খালা।
আচ্ছা
এখন যৌতুকই বলে, এখন যৌতুকই তো বলে, এটা ঘর পাবো যে টাকা দিচ্ছে
যৌতুকই বলা হয়, সম্পূর্ণ বেআইনি
এটা যৌতুক বলা, অনেক গর্জন নাই আমি টাকা দিতেছি, মানে কইলো যে আমি 30,000 টাকা দেই একটা ঘর দিস আর একটা সুকেশ মুকেশ কিছু একটা আনাইস, মা কইলো গিয়ে এটা তো ঘর হইব এটা তো সাফ হইব না, তো এরপরে টাকা বাড়াইয়া 35,000 টাকা দিল।
আচ্ছা
টাকা দেওয়ার পরে কইছে যে একটা ওই যে সুকেশ কাট আনতো আর কি, কাট আনতো আর গড় দিত, এই যে বিয়েটা হইলো,
বিয়ে করলো,
বিয়ে করলাম
খালাতো বোন,
খালাতো বোন এই যে সম্পর্ক ছিল 2009, এই বিয়েতে না না একটু একটু মত ছিল, মামাহেরা কেউ খালার আগে মানে কেউ মত ছিল না,
তাহলে আপনার ওই খালার এত ইন্টারেস্ট ছিল কেন আপনার সাথে বিয়ে দেওয়ার?
আমার ওই যে স্বাস্থ্যবান ছিলাম ভালো ছিল, আবার খালা যে শ্বশুরে ছিল, শ্বশুর খালার গইতো যে মনে মনে আমার একটা নাতি আছে, নাতি লাগে বিয়ে দিবি হজ করে, তো বারবার গইতো আব্বারে যে শুনো তো নিয়ে সময় দেখা হইলে শিকার নাই সার, তো কারণে মনে হয় বেশিরভাগ সম্ভবত একটা আকর্ষণ ছিল।
আচ্ছা তারপরে তারপরে বিয়ের পরে?
বিয়ে দিল, বিয়ের পরে এখন আমি তো ছোট, মেয়েও ছোট, এই বাসার ঘর মানে ঘর নতুন ঘর হইল একটা, এরপরে কি করলো ঘর দেওয়া হইলো নানি আনছে, কইছে বউ বেতরা হার লেগে অনুষ্ঠান না করলে কয় বউ না আনলে বলে ভাগ্য বলে কিরকম জানি হয়।
আচ্ছা আচ্ছা যোগ্য, তারপরে
বউ আনলো তো নানি রে দিল, নানি থাকলো বাসার ঘরে, তারপরে বেড়া বেড়া নিল গা, এইবার গেলাম মায়ের থাকে, মায়ের মার লগে মানে ডাল ঠিকই আছে, এই সময় আমি গেছিলাম যে আমি কিন্তু একসাথে থাকতাম না, মেয়ের মার সাথে থাকে আর আমরা বন্ধু বান্ধব গেলাম, আর আমার বিয়ে করার বলে একটা ঘর দিছিল মানে আধা বাঁকা ঘর আর কি, পিটি বাঁকা, এই পিটিতে রইলাম পানিও শুকায় নাই, এই যে এমনি রয়েছি খেতা নিজে ভিজে রয়েছে, শীত জানুয়ারি পেট হইলে গিয়া 2009 ফেব্রুয়ারি মাসের 14 তারিখে,
ওর মধ্যে আপনি ভিজা অবস্থায় ঘুমাইলেন
মানে এমনি শুকাইছে, মানে ওই যে আমি যা শুয়েছি আমার শরীরে তাপে ভিজে গাইমে গেছে,
আচ্ছা আচ্ছা আচ্ছা
গাইমে পানি উঠে ভিজে গেছে, আমরা শুয়েছি তো 4-5 জন একসাথে শুয়েছিলাম, তো বেশ একটা বুঝি নেই।
আচ্ছা আচ্ছা
তো সকালবেলা খেতে দেখে খেতে আজ ভিজে ভিজে রয়েছে, ভিজে শরীরে তাপে নিচ থেকে ঘাম উঠছে।
আচ্ছা তারপরে
তো এই বিয়ে সাথে দিল, ওই যে রং নাম্বার যে কথাবার্তা কইতাম সেটা এমনি কথাবার্তা চলতেছে,
আর বলছেন যে বিয়ে করে ফেলেছেন?
না সেরকম বলিনি, কে কথাবার্তা এমনি চলতেছে আর এদিকে বিয়ের সাথে করলাম আর এদিকে জুয়ার খেলার প্রতি আস্তে আস্তে যাইতেছে,
বাড়তেছে নেশা,
বাড়তেছে, এই কিস্তির টাকা উড়াইলাম এমনি কিস্তি চালাইতেছি।
কিস্তি টাকা কি ফেরত দিতেছিলেন তখন? ওই যে
10,000
করলেন
এই খেলা, মানে টাকাটা একসাথে পাইবো 10 জনের টাকাটা, যাই পাইবো একজনে পাইবো, পরে আবার দেবো যাই পাইবো, মানে ডরতে টাকা জমাইবো আর কি, এই টাকাটা আসেনি প্রথম টান আসেনি, প্রথম টানি পাইলাম, তারপরে একটা লোভ লাগলো এটা খরচ করলাম, আবার দিতেছি কাজকাম করতেছি, তার মধ্যে আবার সুডু ভাই আসেনি আমার একটু কাজের উপযুক্ত হয়ে গেল, আমরা ভাই ভাই বোন সবাই 7 বছরের বড়
ছিল, আচ্ছা
একটু উপযুক্ত হয়ে গেল, এই আমার সাথে কাজ নিলাম, আমি দুইজন কাম করতেছি, একটু কাজ বেশি যাচ্ছে, একটু যে এদিকে যাই মানে একটু দরে একটু কম যাই, দিই এরা সন্ধ্যাবেলা বাইর ফেলে দেয় রাত্রে বই।
আচ্ছা আচ্ছা
আগে তো দিনে খেলতাম রাত্রে খেলি।
আচ্ছা
এই জুয়া খেলতে খেলতে এদিকে থেকে দিকে টাকা আনতে আনতে মোটামুটি 50,000 টাকা আনছি
ঋণ,
হ্যাঁ লোন টোন এমনি আনছি, মানে 50,000 টাকা চালাইতে তো মানে একটু কষ্ট কষ্ট হয়,
এত তো কাজ নাই যে 50,000 টাকার প্রতি সপ্তাহে কিস্তি দিতে হইতেছে,
50,000 প্রতি সপ্তাহে।
আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব, এই বিরতির পরে আবারও আসবো আমরা মেহের আলীকে নিয়ে, দেখা যাক মেহের আলীর জীবনে আর কত রকম কোন ঘটনা আছে। একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না যে মেহের আলীর ব্যাপারে তার খালা কোন রকম কোন খোঁজ না নিয়ে কেন তার মেয়েকে তুলে দিলেন, আর আরেকটা ব্যাপার বুঝতে পারছি না মেহের আলী কেন তার একটা বিয়ে হয়ে যাওয়ার পরেও গাজীপুরের সেই মেয়েটার সাথে সম্পর্কটা মোটামুটি এইভাবে রেখে চলেছে, এই সবকিছুই আমরা জানবো তবে বিরতির পর। আর হ্যাঁ আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বর নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম, শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আছে মেহের আলী, আর বারবারের মতো আরো একবার বলে নিতে চাই, মেহের আলী তার অপরাধ প্রচার করছে না, করছে তার অপরাধের পরিণতির উপলব্ধি, যা শুনে আপনি হয়তো অপরাধ থেকে বের হয়ে আসবেন। মেহের আলী তারপরে কি হলো?
ভরসা
করে সবাই টাকা দিচ্ছে,
কাজকাম করতেছে ভালো, ঠিকঠাক মতো কাজকাম করতেছি, এই এমনি অনেক কিস্তি টাকা চালাইতে গিয়ে টাকা আনলাম সোদে বছর চুক্তিতে 10,000 টাকা, 4,000 টাকা লাভ, 1 বছর পরে দিতে হইব
14,000 টাকা।
এইভাবে আনলাম 10,000, যে সময় আনলাম সে সময় আমাদের এলাকায় একটা সমিতি গঠন করা হইলো, 200 টাকা করে মাসে আমরা সদস্য হইলাম 33 জন।
আচ্ছা,
ঠিক আছে, 10,000 টাকা আনার পরে সমিতিটা হইলো, সমিতি হওয়ার পরে সমিতি চালাইতে হইব,
ওইখানে আপনার মাসে 200 টাকা
দিতে হইব। সে জায়গায় আবার কথা হয়েছিল একটা, যে সমিতির মানুষকে অল্প সুদে টাকা দিতে, টাকা নিবো, বাইরে নিলে 10% মানে 1,00,000 টাকা, 10,000 টাকা লাভ দিতে মাসে, আর যদি সমুদ্রের মানুষ নেয় 1,00,000 টাকায় 5,000 টাকা, মানে অর্ধেক কম
ডিসকাউন্ট আছে অর্ধেক
সমুদ্রের মানুষের জন্য।
আচ্ছা,
সেই জায়গায় ফোন আমার ভালো লাগলো, আমি যাক কয়েকদিন টাকাটা যদি আমার দরকার পড়ে আমি নিতে পারবো। এরপরে এমনি চলতেছে ফিরতেছে ভালোই, কিস্তি মিস্তি দিতেছি, ঠেক পরে বলে মানুষের কাছে গিয়ে নি, এভাবে ঋণ বাড়তেছে, বিয়ে করলাম না সাল, এরকম করে গেল 2 বছর।
তারপরে
আপনি যে এমনি বললেন যে খোঁজ খবর না নিয়ে, খোঁজ খবর নিব খালাই তো সব বিদেশি থাকে, মানুষ আবার একটু ভরসা পাইছে যে শাশুড়ি বিদেশ থাকে, বিপদ হলে দিবই,
ঠিক আছে,
বিপদ হলে দিবই। তারপরে 1 বছর যাওয়ার পরে শাশুড়ি একটু জায়গা কিনে, জমি কিনে আর কি, মানে নানিগো বাড়ির থেকে
এলাকায়,
নানিগো বাড়িতেই,
আচ্ছা,
জমি কিনে, যে জমি পাঁচজন ওয়ারিশ থাকলে এক ক্ষেত্রে পাঁচজনই ফেলবো, সেই সময় আর কি বাড়ি নতুন, মানে নানিগো বাড়ি থেকে ছুটে যাবো, নানির বোনেরা পাইবো, বোনেরা পাওয়ার পরে দুইজনের ওয়ারিশ কিনি, অংশ কিনি,
আচ্ছা,
যতটুকু পায় ততটুকু কিনে, কেনার পরে শাশুড়ি নামে কিনে অর্ধেকটা, নানা নামে কিনে অর্ধেকটা, সম্পূর্ণ টাকা কিন্তু শাশুড়ি দেয়, সেই সময় কিন্তু আমি বিয়ে করছি। বিয়ে করার পরে,
আচ্ছা,
তার জমি কেনার পরে কিছুদিন পরে আমার শ্বশুর মারা যায়, শ্বশুর নেশা করতো,
আচ্ছা,
মারা যায় বলতে এই বাড়িতে ছিল সময় মাজার মামাই ছোট মামাই মিলা মাইরা মিলা কেদার দেয় আর কি, মানে যে টাকা পয়সা দিয়ে বেততে
নিজের বাপকে,
না মানে বোনজামাইরে,
বোনজামাইরে
সামানি করতো আমার কালু,
আচ্ছা 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 আচ্ছা, আপনার শ্বশুরকে,
আমার শ্বশুর,
আচ্ছা আচ্ছা, আপনার শ্বশুরকে পাঠাতে যে খালা আপনার বিদেশে থাকে সেই খালার জামাইকে,
সেই খালার জামাইকে আমার মামা আর মাইরা পাঠাইছে, বেশ টাকা পয়সা দেয় কোথায়, বিদেশ যাওয়ার সময় কালু অমত করছিল,
আচ্ছা,
অমত করার কারণে বেশ কিছুদিন খোঁজ খবর নেয় নাই, মানে 2-4 বছর খোঁজ খবর নেয় নাই, মেয়ের মাঝে মাঝে দেখতে হইতো টাকা পয়সা যায় কিছু খাওয়ানো নিয়ে তো কিছু টাকা পয়সা দিয়ে দিত,
আচ্ছা,
শোনা করার লেগে বেশির সঙ্গে কি ভালো পথে গাড়া গেছে গা, এই সময় আর আলু রাইতে তো নাকি, এই যে আলু আস্তে আস্তে নেশা মানে ঢুকে নেশা করে মারা গেছে,
আচ্ছা, তারপর
খালা যে খোঁজ খবর নিতে পারে নাকি, বিয়ে শাদী হইলো 1 বছর গেল, জায়গা জোগা কিনলো, কিনার পরে আবার ছুটি তাইবো, আবার পরে মানে ওই যে বিয়ে করছি আমাদের 1 বছর কিন্তু কোনো সংসার নাই, তার 1 বছর পরে আমরা সংসার করি,
আচ্ছা,
সংসার করার পরে বউ প্রেগনেন্ট, আমার এদিকে এমনি কিস্তি চলতেছে, ঋণ ঋণ বাড়তেছে, টাকা পয়সা আনতেন তাই নিয়ে কিস্তি চালাই দিয়েছি, আবার কিস্তি উড়ে দিয়েছি, বউ প্রেগনেন্ট, মানে বউর বাচ্চার সময় হয়েছে, মানে শাশুধু বিদেশ থেকে আইসি,
আচ্ছা,
তারপরে পরে এখন আমাদের বাড়িতে রাখছি, তো এই রাত্রের সময় তোমার একটা হাসপাতালে বসলি তো ছিল না, এখন যে অ্যাভেলেবেল ছিল, তো রাত্রে ব্যথা করছে, আমাদের স্থানীয় ডাক্তার নিয়ে একটা স্যালাইন লাগাইছে, মোটামুটি ভাবে একটা দায়িত্ব যে চিকিৎসা সেই চিকিৎসা করতেছে, সকালে একটা একটু দেখতে হয়, আগে মেডিকেল চেক আপ টেক আপ করানো হয়, হয়েছে বলতে কি আলট্রাসাউন্ড করানো হয়েছিল, একবার কিছু কোনো সমস্যা নাই, ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী ব্যথা করছিল আর কি, এরপরে সকালবেলা ভোরবেলা না গিয়া স্যালাইন মেলা সিঁড়ে মেরে ফেলাইছি, মানে শাশুড়ি দেখে কয় মেডিকেল আমার যেটা মারি লাগেনি, মানে খোঁজ খবর নিতে তেমন একটা লয় না, আপনি খোঁজ খবর লয় না, দেখ মেডিকেল নিলাম, মেডিকেল নেওয়ার পরে মেডিকেল ভর্তি যে কিছু টাকা পয়সা করাইছিলাম, করানোর পরে সময় বাজার 2009-10 মনে হয় টাকা লাগবো, মোটামুটি 35,000 টাকা মতো
লাগছে
সব মিলে লাগবো, সেই সময় রূপা ছিল 520 টাকা করি, রূপার দামটা বাড়ছে, মানে সময় 520 টাকা করে রূপা ছিল, এই 50 ভরি রূপার সময় আমার রূপা একটু এমনি টার্নের জন্য চলতেছি, তার কাজকাম করেছে, মানে এই সময় দেখে একটু জমাইছি, মানে নিশা মানে করছি কম, টাকা পয়সা খরচ করছি কম, ইয়া করছি আর কি, মানে 50,000 রুপা 25,000 টাইম নেয়।
এটা কি উদ্দেশ্য জমাইছিলেন?
এটা যে এমনি লাগবো যে মায়ের কইতো, মুন সবাই কইতো যে মুন টাকা পয়সা কিন্তু লাগবো, জোগাড়াই জোগাড়াই।
আচ্ছা আচ্ছা, ওই যে আপনার বউ যখন প্রেগন্যান্ট,
50,000 জমাইছি, মোটামুটি 18-20 দিন কাজ করছি, 50,000 আমার জমছে।
আচ্ছা, তারপরে
কিস্তি সব দিয়েও 50,000 জমাইছি, 50,000 গেছিলাম, 26,000 টাকার মতো বেশি।
আচ্ছা,
গেছিলাম বেছে দিলাম, এরপর আল্লাহ মায় বাদ ১৮ দিন পর্যন্ত আহে নাই। তার পরে কি করলো, কিছু কি ফল টল নিয়েছে, মনে একদিকে কিছু মনে ফল টল নিয়েছিল, নিয়ে আমি দেখে পোলার দিকে 500 টাকা দিয়ে গেছে।
আচ্ছা,
পোলার নানি দিয়ে দেওয়ার পরে আমরা ডাক্তারছি আঙ্গি, প্রথম নিয়ম অনুযায়ী প্রথম মেয়ে হোক ছেলে হোক, মানে শ্বশুর বাড়িতে কিন্তু রাখে, কিন্তু আমাদের বাড়িতে রইল। তাও তো আমরা ডেকেছি মানে বোনের মাইয়া বোন জি বোন ভূত এমনি এমনি, এইভাবে গেল। যাওয়ার পরে বলাটা হইলো এমনি গেল এক মাস, এরপর লাইজে নিশা আবার গেলাম, ওই যে গাজীপুরের যে গেছিল, ওই যে স্যার বাড়িতে গেলাম একে বাড়িতে, আর
গাজীপুরের যে মেয়েটা, তার বান্ধবী যখন ঢাকায় আসলো তখন আপনারা দিল ফোন,
তারপরে যে ঢাকা আইসে এরকম রক্ত লাগবো আসেন, আমি গেলাম, যাওয়ার পরে রক্ত দিছি, রক্ত দিয়েছি, দেখা বেরিয়েছি এদিনকে প্রথম দেখা এটার লোক
ওই মেয়েটার সাথে। আপনার প্রথম দেখা,
মানে আমি যার সাথে কথা বলি রেগুলার কথা বলি, যার সাথে মাঝে মাঝে কথা বলি, এটা এটার খুব কথা বলো, আবার বান্ধবী।
আচ্ছা আচ্ছা,
আর বান্ধবীর খারাপ তবে রক্ত লাগবো।
আচ্ছা,
যে ঢাকা মেডিকেল পুলিশ হাসপাতালে রক্ত দিলাম, দেওয়ার পরে 2 মাস এমনি গেল, 2 মাস পরে আবার মেডিকেল চেক আপ লেগেছে, এই মেয়ের বান্ধবী মানে রক্ত দিলাম যার ফোনে, এর সাথে আবার গেলাম, পয়লো ফোন দিল, গেলাম দেখা করতে, দেখা করার পরে পরে কথাবার্তা কইতে কইতে আবার কইছে এরকম ফোনে কথা কইছে আর কি, যে এরকম এরকম আইবেন নি হ্যান তেন এরকম এরকম
এরকম এরকম বলতে বুঝিনি,
মানে একটা সম্পর্ক করতে চাইছে আর কি,
মানে সেই মেয়েটা।
হ্যাঁ,
সেই মেয়েটা তো জানে না যে আপনার বিয়ে হয়েছে,
না
আপনিও বলেন নাই,
না
সে সম্পর্ক করতে চাইতেছে তাও বলেননি,
সেটা মোটামুটি ভাবে বুঝছে, সেই সম্পর্ক করতে চাইতেছে এটা বোঝা যায় কথাই,
কিন্তু ওইটা বুঝেই তো আপনি আরো বলবেন যে আমি তো বিয়ে করে ফেলেছি, ওটা আপনি আবার আপনি বলেন নাকি, কারণ আপনারও তো ওদিক দরকার।
হ্যাঁ, এরপরে এই ব্যাপার আছে নি, যে আমাদের বন্ধু আছে একজন বন্ধু, এবার এদিকে থাকে ফ্ল্যাট বাসা থাকে, বললাম যে এরকম এরকম আছে কিনা রুম টুম কোনো, খালি এরকম এরকম তো আমার একজন মেহমান হইবো, কষ্টে ভালোই তুইব, আমরা দেখতে পারলাম একটু।
আচ্ছা, ভালোই তো হবে না।
আচ্ছা, আনলাম, আনার পরে বললাম যে এরকম এরকম বন্ধু বাসা, এটা তো করলে তো খারাপ দেখা যায়, এটা করা ঠিক হইব না।
কোথায় করলে ভালো দেখা যায় ঠিক লাগে,
মানে কোথায় করলে কি এরকম এরকম খারাপ দেখা যায়, মানে আমি করতে চাইছি আর কি, আমার মনটা একটু কিরকম যেন লাগলো যে আমার যে বিয়ে হয়েছে ঠিক না
ভাই, যেটা ভুল সেটা সর্বস্থানেই ভুল বলেন।
তারপরে তারপরে মোটামুটি ভাবে এমনি
শারীরিক সম্পর্ক হয়ে গেল,
না শারীরিক সম্পর্ক হয়নি, পরালা দিলাম, পরালা হাসপাতাল যাই, বড় বন্ধু একান্ত আছে, আপনি কি করলেন এত কষ্ট করে আমি আইলাম, আমি কে না আমি ভালো লাগে না।
আপনার এই বোধটা জাগার কারণ কি, যে আমার এই কাজটা করা ঠিক হবে না?
বোধটা জাগার কারণ কি আমি বলতে পারলাম না, আমি
আপনার ওয়াইফ, আপনার মেয়ে,
মেয়ে তো হয়েছে পরে এই যে এই বছর
একটা ছেলে তো
হয়েছে,
আপনার কি মানে তাদের চিন্তা আসে আপনার মনে হয়েছে,
তাদের চিন্তা কি, আমি বন্ধুরা বলছি বন্ধু যদি কাছে কইয়া দেয় যে এরকম এরকম তাহলে তো বেজাল, এটাই হিসেবে মনে থাকছে।
আচ্ছা আচ্ছা, তখন আপনি ওই বোধ থেকে চিন্তা করেননি, তখন আপনি চিন্তা করছেন ধরা না খাই এই জন্য। আচ্ছা, তারপরে
তারপরে বলার পরে খাতা দিলাম, কান্নাকাটি করে পরদিন বাড়িতে চলে গেল। তারপরে
তবুও আপনি মেয়েটিকে বললেন না যে আপনি বিবাহিত, আপনার সন্তান আছে?
না।
আচ্ছা, তারপরে আপনার অপরাধটা কোথায় এটা বুঝতে পারতেছেন? তো অপরাধটা কিন্তু এখানে যে আপনি ভুলভাবে তার সামনে যাচ্ছেন,
আমি একবার বলতাম না বিয়ে সাথে হইছে,
তাহলে কিন্তু সে আর এই ব্যাপারটাতে আসতো না, ঠিক না?
ঠিক।
হ্যাঁ বলেন।
তারপরে বলি নিকে বিয়ের কথা তো বলিনি, তারপরে আইলাম এই জায়গায়, তারপরে যে আস্তে আস্তে আবার নিয়ে সাথে গেলাম, তারপরে বরাল্লা আমাদের বাড়ি থেকে যে জায়গায় কাজ করি যে জায়গা থেকে আইতে যেতে 10 মিনিট লাগে, যে জায়গায় আমরা খেলি জাংলার তলে বিশাল বড় বড় চক,
আচ্ছা
চকের মধ্যে আমরা কি করি, আমাদের এই জায়গা থেকে গাড়ি ভাড়া নিয়ে 150 টাকা দাম, 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে আরেক জায়গায় বাজারে যাই, আরেক বাজারে গিয়ে পাটি কিনি, তাসের ফেটি কিনি, তারপরে মটর নেওয়ার লেগে মানুষ আছে, মটর নিয়ে যায়, মুরগি মুরগি নিয়ে যায়, নিয়ে যায় জায়গা থেকে আবার 70 টাকা টমটম ভাড়া নি, সেই জায়গা থেকে চকের মাঝখানে নামি, নামিয়ে পরে আবার চক আইতে যায়, চকের মধ্যে পাটি পিছিয়ে বইয়া
ওখানে একসাথে মানে মদ জুয়া সব চলে,
সব চলে।
আচ্ছা, এবং এটা কিন্তু তখন আপনার ওয়াইফ মনে হয় জানে না?
না, বাড়িতে তখন কেউ জানে,
কেউ জানে। আচ্ছা, আপনি মানে মদ খাচ্ছেন, মদ খেলে তো গন্ধ থাকে বা রাতে আসতে দেরি হয়, আপনার ওয়াইফ আপনারা জিজ্ঞেস করতো না, আপনার বউ
জিজ্ঞেস
সন্দেহ করতো না,
জিজ্ঞেস করতো সন্দেহ করতো, তারপরে
আপনি কি বলে লুকাইতেন আমি এটা একটু জানতে চাই, কারণ আমি চাই যে এরকম হাজার হাজার মেয়ে যারা এখন শুনছে তাদেরকে যেন কেউ ধোকা দিতে না পারে। আপনি ধোকা দেওয়ার জন্য কোন কথাটা বলতেন ওটা বলেন।
আমি ধোকা দেওয়ার জন্য আমি সবসময় তো গন্ধ পাইতো না, সবসময় মদ পাওয়া যেত না, ঠিক আছে, কিন্তু মদ খাওয়া হইতো প্রায় সেই সময় আছে না, যে সময় তাস খেলতাম জুয়া খেলতাম সেই সময় মদ পাওয়া যেত রেগুলার, সপ্তাহে দুই চার বার খাওয়া হইতো।
আচ্ছা,
তো খাইতে খাইতে ওই যে মানুষ সিগারেট খাই, সিগারেট টান দেয়, মদ খায়, মদ টান দেয়, বা খেলতে খেলতে খাইতে খাইতে নানান প্রকার জিনিস তো খাওয়া হয়, কোথা থেকে টাকা উঠে
যায়। বউয়ের কাছ থেকে লুকাইতেন কেমনে?
লুকাইতে বলতেছি, পরে নানা কিছু খাওয়া হয়, কইছি যে বেশি কিছু খাইছি তো গ্যাস্ট্রিক হয়েছে মনে হয় গন্ধ হয়েছে, আর মাঝে মাঝে কইতাম যে বন্ধু বান্ধবেরা আনছে আমার ডাইকা নিয়ে গেছে একটু খাই খেয়েছি, এর লেগে একটু গন্ধ হয়েছে।
আচ্ছা,
একটু একটু খাইছি, একটু গেলে তো বাইর দিয়ে মাতলামি করি নিকে ইয়ে করি নিকে।
আচ্ছা, এই কারণে আপনার বউ তেমন একটা অবজেকশন দিত
না? না।
আচ্ছা,
তো পরে আস্তে আস্তে খেলা তো ভাত ধুমছে লেগে গেল, এই যে আমার এন্ত্রী টাকা নিলাম এন্ত্রী সব জায়গা থেকে টাকা আনতে টাকা আনার লাইন দেন চেয়ার।
আচ্ছা, কত টাকা ঋণ আছে আপনার তখন মোটামুটি?
তখন মোটামুটি দেড় দুই লক্ষ টাকার মতো ঋণ।
দুই লক্ষ টাকা ঋণ হয়ে গেছে আপনার ততদিনে? এবং এই টোটাল টাকাটাই তো আপনি শুধু জুয়া আর মদের পিছনে
ঢালছেন।
এবং এগুলো আপনাকে আবার কিছু কিছু আছে আপনার ইয়ে সহ ইন্টারেস্ট সহ দিতে হবে, সুদে আসলে দিতে হবে, আর কতগুলো হচ্ছে কিস্তিতে?
কিস্তিতে।
আচ্ছা, তাহলে আপনার সুদে আসলে আপনার মোটামুটি দুই লক্ষ টাকা এখন আপনি ঋণ করে বসে আছেন, যার কিছুই আপনার কাছে ফেরত দেওয়ার মতন অবস্থা নাই, শুধু আপনি কাজ করতেছেন।
কাজ করে আগে দিতে হইব, কাজ করতেছি, কাজে তো হইতেছে না, কাজে হইতেছে না, দেখা গেল যে আমার
কাজ হইতেছে না কেন?
কাজে তো হইব কিভাবে? কাজ করি আমি ধরেন দশ হাজার টাকার মাসে, আমার কিস্তি দিতে হয় দশ হাজার টাকা, আমি জুয়া খেল মুখে দিয়ে আমি বাড়িতে সংসারে যে টাকা দিই, যে টাকা ব্যয় করতেছি, এই কয়টা টাকা আমার ঘাটতি হইতেছে।
কিন্তু খেলা বন্ধ করতেছেন না?
খেলা বন্ধ করতেছি না।
আচ্ছা, তারপরে তারপরে তারপরে
তারপরে খেললাম, খেলার পরে এখান থেকে খেলাধুলার পুলিশ একদিন মনে করেন যে ডিবির পুলিশ এসলো, এসা হ্যাঁ বাগুন গাছ উঠে যাচ্ছে, আমরা লাউ জাঙ্গার তলে বসে খেলতেছি, পুলিশ এসে বাগুন গাছ উঠে যাচ্ছে, আমার তো বড় বড় আমার বাঘের সামান্য বয়স এগারো সপ্তাহ আমি খেলাধুলা করছি, তাস খেলছি, সে সময় খেলাধুলা গেলে সময় এগুলো মনে থাকে না, এখন কিন্তু যে কাজ করি সে সময় কাজ করতাম সময় নিতে মাথা নিচের দিকে দিত, এই মদ খেয়ে আমার একটু বড় বয়সে মারাও গেছে।
আচ্ছা,
বন্ধু মদ খেয়ে মারা গেছে,
মদ খেয়ে মারা গেছে বলতে
মদ খাইতে খেতে কিডনি লিভার নষ্ট হয়ে গেছে।
আচ্ছা, তাও ওইটা দেখো আপনার শিক্ষা হয় নাই, আপনার মনে হয় নাই, বাদ দেই,
এইটা দেখে আস্তে আস্তে একটু ফিরছি ফিরছি মদ খাওয়াটা আর কি, ঠিক আছে, মানে মারা গেছে দুই বছর গেছে।
আচ্ছা আচ্ছা,
তাই কথায় আসি যে বেগুন যে গাছ তুলেছে ডিবির পুলিশের রয়েছে আসেনি, খোঁজ খবর পাইছি, আমরা প্রতিদিন যাই খেলি খোঁজ খবর তো পাইবই, তো এই জায়গায় একটা মজা কাহিনী আছে যে ঘাস কাটতে হইতো না, হ্যাঁ ওটাইকে আমরা টেকা দিতাম যে তেগুন গাছ।
আচ্ছা 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 আচ্ছা,
মনে করেন যে লাউ পারতো হইতো, লাউ যে জাংলা লাউ পারতো হইতো, এর কাছে আমরা টেকা দিতাম যে কেউ কাছে কই না লাউ গাছ মুখ বাইটে নেন,
অন্যের চক অন্যের জমি,
যার জমি যা লাউ করতেছে লাউ তো দুই তিন দিন পরে পরে
কাটতো, তারই আপনারা টাকা
খাওয়া,
মানে ও আবার মদ খাওয়া জুয়া খেলার জন্য জায়গাটা আসলে ভাড়া দিত আপনাকে?
না, ভাড়া দিত না, আমাদের একদিন এক এক জায়গায় বইতাম, হ্যাঁ ধরেন লাউ জুয়া গেছে, লাউ কাটতে সকালবেলা ব্যস্ত নিব, বিকালবেলা কাটতেই তো
আপনারা টাকা দিতেন, তারা সে আর কিছু বলতো না আপনাদেরকে, তার মানে কি ভাড়া দিত সে? একই তো ব্যাপার,
বেগুন গাছ শুনতেছে ডিবির পুলিশ এসেছে নি, লগে বেগুন গাছ শুনতেছে, তিনজন চারজন
ছদ্মবেশে,
হ্যাঁ তিন চারজন যখন চারদিকটা যখন আইসা পড়ছে তখন তো বুঝা গেছে পুলিশ, মানে যে একজন আছে নি আমরা তো নদীর দিকে চালিয়ে দিছি, মানে হ্যাঁ পানির দিকে আসবো না, একজন আছে নি ফাঁকা ভাইয়া ওই বেগুন খেতে দিকে চালিয়ে দিচ্ছে, বেগুন গাছ ডিবির পুলিশ তুলতেছে, হ্যাঁ ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরতে ঘুরতে হেরা ধরলো, ধরো আমরা দেখতেছি দূর থেকে সব তো বেগুন খেত না, লাল জাঙ্গলা দেওয়া যায় দশ, ধরা ভরে আপনারা খেললে বেশি দেয় লাগতো না, পাঁচশো টাকা টেদি দিবেন, আমরা আইতাম না, আপনার নজরে কোন গেঞ্জাম বলে আমরা সারাই দিন
পাঁচশো টাকা করে,
পাঁচশো টাকা দিয়ে ফোন দিয়ে দিল।
আচ্ছা,
পাঁচশো টাকা বা বড় খেলে এক হাজার টাকা দিয়ে ফোন দিয়ে দিলিব যে আপনি জানে খেলেন এলাকাতে আমরা যাইতাম না, বা আপনারা কোন সমস্যা আমার কোন দিন আমরা সারাই দেবো,
উল্টা আরো ছাড়াই দেওয়ার গ্যারান্টি দিচ্ছে, মানে মানে কি বলবো যে অপরাধ আসলে করতে না দিলে খুব একটা করা যায় না, যারা করতে দেয় তারা আপনার চেয়ে অনেক বেশি অপরাধী ভাই। আমাদের এখন একটা বিরতি নেবার সময় চলে এসেছে, আরো পনেরোটা মিনিট চলে গেছে আমাদের একসাথে আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদেরকে অপরাধ জানাতে জানাতে, অপরাধের উপলব্ধি জানাতে জানাতে, শেষ পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা মানুষেরই আসলে একটা রেট আছে, আমরা তো শুধু পতিতাদের রেট ধরি, পতিতালয়ের পতিতাদেরকে আমরা রেট ধরে বলি যে ও দেড়শো টাকা, ও তিনশো টাকা, ও চারশো টাকা, ও এক হাজার টাকা, আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পতিতা থাকে যে নিজের মতন সেই পতিতাটাকে চালায়, ভাড়া দেয়, একজন জমি যার জমিতে সে লাউ আছে, যেই জমিতে সে আশা আছে যে এই জমি থেকে সে রিজিক পায়, সেই জমিতে বসে কয়েকজন মদ খাবে, খেলবে, মজা করবে, সেটাও একজন ভাড়া দিয়ে দিল। অর্থাৎ সে কিন্তু নিজেকে বেচে দিল তাদের কাছে, নিজেকে ভাড়া খাটালো। এরপরে সেখানে প্রশাসন আসলো, প্রশাসনের কিছু মানুষ, তারাও নিজেদেরকে সেই পতিতার মতনই ভাড়া দিল এবং ভাড়া অনুযায়ী নিজেরা ভাড়া খাটল এবং তাদের কাছ থেকে ভাড়া নিয়ে ছেড়ে দিল। আর এভাবে অপরাধ করতে দিলে যারা অপরাধ প্রবণতা শরীরে নিয়ে রাখে, যারা অপরাধ প্রবণতা মাথায় নিয়ে রাখে, তারা অপরাধ থেকে দূরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং সুবিধা পেয়ে অপরাধের প্রতি আসক্তি আরো বাড়বে। আচ্ছা যাই হোক, বিরতির পরে আবারও ফিরে আসছি, শুনতে থাকুন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। ফেরত আসছি ছোট্ট একটা বিরতির পরেই।
রয়্যাল টাইগার ট্রিক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ট্রিক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এই পর্বের শেষ ভাগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশ্যই এই শেষ ভাগের একটা অংশে থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের অসম্ভব সুন্দর কিছু অবজারভেশন এন্ড এক্সপ্লেনেশন অ্যাবাউট দি ক্রিমিনাল মাইন্ডস অফ দিস কান্ট্রি অফ অর দিস ওয়ার্ল্ড, যেটাই বলি না কেন। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে অপরাধ প্রবণ মানসিকতা থাকে সেটা নিয়ে কিছু অবশ্যই আমাদেরকে বলবেন ডক্টর তাজুল ইসলাম। তার অসাধারণ অভিব্যক্তি উনি এখানে প্রকাশ করবেন। বাট তার আগে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে যেহেতু চলে আসছি, খুব তাড়াতাড়ি করে আমরা এখন শুনে নেব আলটিমেটলি একটা অপরাধের পরিণতি কোন পর্যন্ত যায়, কিভাবে হয়, আসলেই কি অপরাধ লুকিয়ে রাখা যায়। আমরা যতক্ষণ পর্যন্ত অপরাধ লুকিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত অপরাধ আমাদের কাছে খুব একটা অপরাধ মনে হয় না, তখন সেটাকে আনন্দ মনে হয়। কিন্তু যখনই সেটা জনসম্মুখে আসে তখন সেটা কি হয়, সেটাই আমরা জানবো এখন মেহের আলীর কাছ থেকে। মেহের আলী, আপনাকে জুয়া খেলা অবস্থায়, মদ খাওয়া অবস্থায় পুলিশ ধরে নিয়ে গেল, ঠিক?
জি, সেই সময় যে টিভিতে ধরছিল,
তারপরে কি হলো?
তারপরে ছুটে মুড়ে রাখলাম, এখন দেখ সবার ভিতরে আতঙ্ক হয়ে গেল, এখন খেলা যাবো না, এখন জানিয়ে গেছে।
কে জানিয়ে গেছে? পুরো এলাকা জানিয়ে গেছে,
পুরো এলাকা জানিয়ে গেছে।
এবং আপনার বাবা মাও জানছে, আপনার মহাজনরাও জানছে, যাদের কাছ থেকে টাকা ধার করছিলেন তারাও জানছে,
তারাও জানছে,
যেই ওয়াইফের কাছ থেকে লুকাইছিলেন তারাও জানছে। একবারে সবাই আপনার সবগুলো গোমর ফাঁস মোটামুটি হয়ে গেছে এলাকার সামনে। আপনি যেই ভদ্র বেশে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই ভদ্র রূপটা হঠাৎ করেই খসে পড়েছে। এরপরে আপনার অবস্থাটা কি হলো? সব জায়গা থেকে বিতাড়িত হলেন?
জি, তারপর আস্তে আস্তে সব জায়গা থেকে কাটায় নিলাম, ঠিক আছে, বাড়িতে জানিয়ে গেল, বাড়ি থেকে পুরা চাপ দিছে যে এই গাছ করছিস তুই, আমার ঘরে জানাই করিস নাকি।
তারপর
পুলিশের ধরার পরে, তারপরে কাজ করতেছি, কাজের মধ্যে আবার বন্ধু বান্ধব সবাই একত্র হইলাম।
কাজ করতেছেন বলতে কোথায় কাজ করতেছেন?
দোকানে কাজ করতেছি সেই সময় আর কি, দোকানে কাজ করতেছি, বন্ধু বান্ধব সবাই একত্র হইলাম। হওয়ার পরে প্রোগ্রাম করলাম যে আমরা যাবো দৌলতদিয়া যাবো, ঠিক আছে,
দৌলতদিয়া।
জি, দৌলতদিয়া। সেখানে দৌলতদিয়া একরাত্রে রওয়ার পরে পরদিন আইলাম।
দৌলতদিয়া গেলেন কি জন্য আপনারা? দৌলতদিয়ায় তো বাংলাদেশের সবচেয়ে মানে বড় পতিতালয় যেটা, সেটা দৌলতদিয়ায় অবস্থিত। আপনি কি সেই কার্যেই লিপ্ত হতে গেলেন?
জি, সেই কাজে আমরা বন্ধুরা মিলে গেলাম।
আপনার মদ জুয়া সবকিছুর ঊর্ধ্বে আপনি আরো একটা নেশায় লিপ্ত হতে যাচ্ছেন।
জি, পুলিশের
পরে?
জি, পুলিশে ধরার পরে তো জুয়াটা তো মোটামুটি এক পর্যায়ে কমে গেল, জুয়াটা নাই সে সময় ছিল না, পুলিশে ধরার পরে ছিল না।
আচ্ছা,
তারপরে সেই জায়গায় গেলাম, মোটামুটি পুলিশে ধরার 15-20 দিন।
ওখানে গেলেন কার বুদ্ধিতে?
ওখানে বন্ধু বান্ধবরা কইলো যে যাই, লজে তো পুলিশে ধরছে, তো
তারা জানে না আপনার ওয়াইফ আছে?
জানে।
তারপরে আপনাকে বললো?
বন্ধু বান্ধবের পাল্লায় পরে সবাই গেছি, একা তো যাইনি।
বন্ধু বান্ধবের পাল্লায় পরে বউ ভুলে গেছেন ভাই? আপনার বউ যদি আজকে তার বন্ধু বান্ধবের পাল্লায় পরে আরেকজন পুরুষের সাথে, কেমন লাগবে?
জি, সেটা তো খারাপই লাগবে।
মাইনে নেবেন? আচ্ছা বলেন। তারপরে?
তারপরে সেখানে যাওয়ার পরে, একরাত্রে যাওয়ার পরে আইলাম, আমার সময় বলে বন্ধুরা যে এটার লাগে এত দূরে আমার লাগে, একজনে কইতেছে কোন সময় আমার মতো যায় নাই, সেই ইটদাম এলাকাতে পাওয়া যায় যে গেছে,
মানে
এরা তো কয়না আগে তো বলে নাই।
এই ব্যবস্থা আপনাদের এলাকার মধ্যেই?
এলাকার মধ্যেই আছে।
কত সুন্দর সুবিধা। তারপরে?
এরপরে এলাকাতে আস্তে আস্তে গেল, পরে এলাকাতে যাওয়া হইলো না, কিছুদিন যাওয়ার পরে থেমে গেল, এটা বাদ দিয়ে দিলাম।
কেন হিসেবে বাদ দিলেন?
এটা বাদ দিলাম, এটার মধ্যে একটা ধাক্কা ছিল, একজন দেখা ফেলাইছি, দেখা ফেলানোর পরে বাদ দিয়েছি।
আমার এলাকার কেউ?
এলাকার কেউ, কাছের বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে।
একটা ব্যাপার খেয়াল করছেন, আপনি কিন্তু নিজে লজ্জা পান না, আরেকজন দেখলে তখন আপনি লজ্জা পাচ্ছেন। তার আগে পর্যন্ত লজ্জাবোধ কাজ করছে না, নিজের কাছে নিজের লজ্জাটা নাই। এটা আপনার কথা বলিনি, কিন্তু আপনি সামনে আছেন দেখে আপনাকে বললাম। এটা আমাকে যতজন শুনতেছে, যে কজন শুনতেছে, সে যদি পৃথিবীর সবচেয়ে সৎ ব্যক্তি হয়ে থাকে তার জন্য সত্য। বেশিরভাগ মানুষ নিজের কাছে লজ্জা পায় না, যখন অন্যের চোখে জিনিসটা প্রকাশ পায় তখন গিয়ে লজ্জাটা পায় যে আমি এটা কি করছি। তারপরে আপনি বাদ দিয়ে দিলেন ওই লাইন
লেন বাদ দিয়ে দিলাম।
এক্সেলেন্ট। তারপরে
তারপরে যে জুয়া খেলাটাতে গেছে, জুয়া খেলাটা কি কাজ কাম ছিল না, বিদায় একদিন বসছি আমরা দোকানের পিছনে বাগানে, সেখানে বোয়ার পরে পুলিশ আবার রেড দিছে, আনা দিছে। পুলিশ আনা দেওয়ার পরে সবাই পালিয়ে গেছে, আমরা ধরে নিয়ে গেছে বাজারে, নিয়ে মার দূর করলো, বাড়িতে ফোন দিলাম,
আবার পুলিশ ধরলো, আবার মারলো,
পুলিশের ধরলো, ধরার পরে কিছু মাইক দূর করলো, পরে বাড়িতে ফোন দিলাম, 4,000 টাকা দিয়ে ছুটিল। তারপরে খেলাধুলা বন্ধ, একবার টোটালি বন্ধ।
প্রথমবার কত টাকা লাগছিল ছুটতে?
প্রথমবার আমার 1,000 টাকা নিয়েছিল প্রথমবার, ও যেটা ধরছিল 10,000 টাকা দিছে, দিয়ে হাই মিটমাট করে হাই আমার আবার নিয়ে একবার সাথে পয়সা করাইছে, আমরা খেললে সমস্যা নাই, রাজা করবো।
এবার তো শুধুই আপনি ধরা খেয়েছেন, এই কারণে পুরো 4,000 টাকা আপনার লাগছে।
এবার
তারপরে মানে যত মানে কাছে যাবেন তত রেট বেশি ওই বডি গুলার, মানে ওই 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 লোক গুলার।
তারপরে যে মদ খাওয়ার ব্যাপারটা যে বললাম, মদ খাওয়ার ব্যাপারটা যে আমাদের যেভাবে হয়েছে, মনে করেন যে আমাদের ওই এলাকায় ব্যস্ত, বেচার পরে কাছাকাছি খাইছি, আমাদের নদীর ওই পারে খাইছি, খাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের সাথে কথা কাটাকে দিয়ে মারামারি করছিলাম।
আচ্ছা,
মারামারি করার পরে আমার এই চোখের এই জায়গাটা ফাইটা যায় গেছে, 3টা সিঁড়ি লাগে,
মানে এটা কি মদপ অবস্থায় মাতাল মারা,
মাতাল অবস্থায় 3-4 জনে মারামারি লাগছে। তো দৌড়ে বাড়ি বাজারে গেছে, বাজারে গিয়ে সিলি দিচ্ছে ডাক্তার দিয়ে।
আচ্ছা,
3টা সিলি দিছে, আর যে গেঞ্জি ছিল গেঞ্জি গেঞ্জি বইরে গেছে পিছন দিয়ে। তারপরে তো বাড়িতে মিলিশ করেছি, আর পরে জানাজা নিল বাড়িতে সবাই, যে মদ খেয়ে মারামারি করছে, আস্তে আস্তে গুণগঞ্জে সবাই জানলো যে মদ কর।
মানে এক সময় ভালো স্টুডেন্ট, ভালো কাজ করা একজন রূপার কারিগর শেষ পর্যন্ত পরিচিত হতে যাচ্ছে কি নামে ভাইয়া, মদখোর মাতাল।
তারপরে মদ এভাবে বাদ, মানে মদখোর এখন তো মদ বাদ দিলাম।
এরপরে এই ঘটনার পরে সম্পূর্ণ
সব জানাজানি হয়েছে, মদ বাদ দিলাম। এখন মনে করেন যে ওই যে ঋণ যে করেছিল, ঋণে ঋণ বাড়তেছে, আশা বুঝতে কিছু।
কত টাকা ঋণ আছে তখন আপনার?
তখন আছে 5,00,000 টাকা ঋণ হয়ে গেছে।
5,00,000?
জি, যখন মদ করার কথা জানাজানি তখন
5,00,000 টাকার মদ খেয়ে ফেলেছেন, জুয়া খেলে ফেলেছেন।
এখানেও কিছু গাফলা আছে।
কিরকম?
এরকম ধরেন 10,000 টাকা আনছি কিস্তিতে, 11,500 টাকা পরিশোধ করতে হবো।
আচ্ছা,
সেই জায়গায় কিস্তি টাকা যদি একদিন ওভার হয়, সেই জায়গায় 65 টাকা মায়ের প্লাস জরিমানা করা হয়। জায়গাগুলো কিস্তি শেষে 45-46 কিস্তিতে পরিশোধ হওয়ার কথা, সেই জায়গায় 60 কিস্তি দিয়ে পরিশোধ না।
আচ্ছা, বাড়তে থাকে,
বাড়তে থাকে, মানে একটা কিস্তি ওভার হলে পুরো টাকা যে তাই না আবার শোধ বসায় বইয়ের মধ্যে।
বুঝতে পারছি। মনে করেন আপনি 10,000 টাকা ধার করেছেন, এখন ওইটা আপনি সময় মতন দিতে পারেননি, আর কিস্তিতে আপনার দেওয়ার কথা ছিল হয়তো আরো 2,000 টাকা, এবার 12,000 এর কিস্তি শুরু হবে,
12,000 এর কিস্তি।
বুঝতে পারছি।
এভাবে ঋণ বাড়ছে,
এভাবে ঋণ বাড়তে বাড়তে আপনার ঋণ এখন 5,00,000 টাকা।
5,00,000 টাকা
একসাথে দেখছেন কখনো?
জি না।
কিন্তু 5,00,000 টাকা আপনার ঋণ?
ঋণ।
হায় রে। তারপরে?
তারপরে এভাবে ঋণ যখন বাইরে গেল, এখন বাড়িতে তো পুরাই গোলমাল গেঞ্জাম হয়ে গেল, যে এরকম এরকম মদ খায়, এরকম মাথা মতো ইয়া চোখ মুখ ফাটাইছে, বাড়িতে কিস্তলারায়ে, আগে তো বাড়িতে আমি ছিলাম না, ওই যে অসুস্থ পরে না বাড়িতে আমি রইলাম 3 দিন 4 দিন, কাজ করতে পারি নাই, কারণ কিস্তলারায়ে বাড়িতে যে কোথায় সুদের টাকা নিচে দেওয়ার কথা হেরায় বাড়িতে।
আচ্ছা,
মানে 10,000 14,000 14,000 20,000 20,000 30,000 30,000 50,000 এরকম ওইতে ওইতে বাড়ছে গেলি। এখন যা করো টাকা আনছি, করে লাভ না দেখ, সালান লাভ 2,00,000 টাকা দাবি করলে এই জায়গায় 1,00,000 টাকা দিতে দিব, এরকম দিতে দিয়ে আমি আমার বাড়িতে একটা গরু ছিল, গরু বেচা 70,000 টাকা দিল মানুষকে, দিয়ে
আপনার বাবার
বাবার গরু বেচা 70,000 টাকা দিল। দেওয়ার পরে এখন মোটামুটি কাজকাম করতেছি, 4,00,000 টাকা ঋণ আছে।
4,00,000 টাকা ঋণ নিয়ে এখন আপনি আছেন?
এখন আছি।
এবারে আমরা একদম শেষে চলে আসি, আমরা যেটা বলতে চাই আপনাকে, এই সব ঘটনার মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমার কাছে যেটা মনে হয়েছে আপনার অতীতালয়ে ভ্রমণটা, কারণ এটা করে আপনি আপনার ওয়াইফকে অন্যরকম একটা ধোকা দিয়েছেন, একটা মানসিক ধোকা, আপনার সন্তানের মাকে আপনি একটা ধোকা দিয়েছেন, সেই ধোকা থেকে আপনি বের হয়ে এসেছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় আপনার কি সেই সৎসাহস থাকা উচিত যে আপনার ওয়াইফকে আপনি এই কথাগুলো বলে নিজে ক্ষমা চাইবেন, সে কি আপনাকে ক্ষমা করবে?
নিজে বলতে পারবো, ক্ষমা চাইতে পারবো, কিন্তু সে ক্ষমা করবে না,
সে ক্ষমা করবে না। যখন অপরাধে লিপ্ত হচ্ছিলেন, যখন বন্ধু বান্ধবের সাথে যাচ্ছিলেন, তখনও তো আপনি জানতেন যে আপনার ওয়াইফ যদি জানতে পারে সে কষ্ট পাবে, সে অনেক কষ্ট পাবে। তারপরেও আপনার তখন কি, আপনার যখন গিয়েছিলেন তখন কি আপনার একটা মেয়েও ছিল?
যখন গিয়েছিলাম তখন মেয়ে ছিলাম, সিরিয়া দেওয়ার পরে মেয়ে হয়েছে, মোটামুটি 9 মাস
হয়েছে। এবার আপনার মেয়ের কথা বলেন, আপনার মেয়েকে দেখে কি আপনার মনে হয় এই ধরনের অপরাধগুলো যা আপনি করেছেন জীবনে তা আপনার কি বয়ে আনতে পারে আপনার মেয়ের জন্য?
এ ধরনের অপরাধ মনে ভাই এখন বললে কি হবে, এই ধরনের অপরাধটা তো খুব খারাপ অপরাধ করছি, মেয়ে হওয়ার পরে বুঝতে পারছি যে কেউ পরনের কাপড় নাই, ঋণের কারণে ঋণ দিতে পারতেছি না, মানে মানুষের তাগাদা আসে, কাপড় ঠিক মতো পরতে পারতেছি না, শীত গেল, শীতের কাপড় দিতে পারিনি, অভাব অনটনে আছি, আর বাড়িতে কোনো কিছু একটা কম পড়লে আমার উপরে পুরো চাপাশে।
আচ্ছা, এই অভাব অনটন থেকে কখনো মনে হয় যে যাই আরেক দফা গিয়ে জুয়া খেলি তাহলে যদি কিছু টাকা পাই?
না, এখন আর মনে হয় না, যতবারই গেছি ততবারই তো ঋণে ঋণ বাড়ছে, 10,000 15,000 হয়েছে, 15,000 30,000 হয়েছে, এখন আর মনে হয় না যে আমি জুয়াই যাই, এখন আমি চাই যে ভালোভাবে চলার জন্য।
আর যখন বাড়িতে ফিরে গিয়ে আপনার ওয়াইফের দিকে তাকান তখন মনে পড়ে দৌলতদিয়ার ঘটনা, কষ্ট হয়?
তখন দৌলতদিয়ার ঘটনা মনে পড়লে কি আর, আগে তো পরে নাই, ক্লাস করার পরে মনে পড়লে আর কিছু।
আশা করা যাচ্ছে যে আপনি এই ধরনের অপরাধ আর কোনোদিন করবেন না।
না, আর এই অপরাধ করুন না, এখনো অপরাধ ছেড়ে দিছি,
শেষ করে ফেলবো আমরা এখনই। শেষ করার আগে একবার আপনার কাছে আরো একবার জানতে চাই আমাদের সব শ্রোতাদের জন্য যে এই যে আপনি আজকে এসে সবার সামনে সবকিছু স্বীকার করলেন, আপনার যে এই স্বীকারোক্তি, এটার পিছনের মূল কারণটা কি?
মূল কারণটা এটার পিছনে আমি যে খারাপ হয়ে গেছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, জুয়া মদ নারী মানুষকে শেষ করে দেয়, আমাকে একবারে নিঃস্ব করে দিছে, আমার বাড়িতে একটা গয়নাগাটিও নাই, একটা কিছু নাই, যা একটু সম্পদ ছিল সব শেষ, বিক্রি করে গরু ছিল বাড়িতে, গরু বিক্রি করে মানুষের ঋণ দেওয়া হয়নি, সব শেষ, এখন কাজকাম করে যদি ঋণ টিন দিয়ে পরিশোধ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ।
আজকের মতন বন্ধুরা এখানে শেষ করবো, তবে যাওয়ার আগে অবশ্যই চলে যাব যার কথা বলছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে। ডক্টর তাজুল ইসলাম, প্লিজ আমাদেরকে একটু বলার চেষ্টা করুন যে অপরাধ প্রবণতা কিভাবে, কোন জায়গা থেকে মানুষকে কিভাবে নিয়ে যায়, আর আজকের আমাদের যে অপরাধী, আজকে তিনি তার অপরাধগুলো স্বীকার করেছেন, আপনার কি মনে হয় উনি কি ওনার অপরাধগুলো থেকে বের হয়ে আসতে পারবে, নাকি এই ঋণ নেওয়া অবস্থায় তার যেই মাথায় বোঝা, তার কাঁধে যে বোঝা, সেই বোঝা তাকে আবারও অপরাধের দিকে নিয়ে যেতে পারে কি না?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আমাদের আজকের অতিথি মেহের আলী, তার বর্তমানে বয়স 28, কিন্তু তার কাহিনী শুরু হয়েছে ছোটকাল থেকে, যখন সে খুবই শিশু বয়সে বা কৈশোর বয়সে, তখন থেকে সে রুফার কাজ করত মামার সঙ্গে। আমাদের দেশে যা হয় আসলে, রুফার কাজ যারা করে, সনের কাজ যারা করে, তারা কিন্তু সেখান থেকে বেশ কিছু অংশ অল্প অল্প করে চুরি করে সেটাকে নিজের পুঁজি করে নেয়। আসলে এই ধরনের কাজে চুরির একটা বিরাট অংশ আছে, আর যেহেতু এগুলো দামি জিনিস, সেই হিসাবে অল্প চুরিতেই তারা বেশ ভালো পয়সা কামাই ফেলে, এবং সেই ক্ষেত্রে মেহের আলীর ক্ষেত্রে সেরকম হয়েছিল। আর একটা জিনিস হচ্ছে, টাকা কিছু পাওয়ার পরে তারা ওই আমলে যারা বিসিটি পাওয়া ছিল সেটা কিনা করলে তারা পণ্য দেখা শুরু করেছিল। আমরাও এক সময় দেখেছি যে আমাদের দেশে এই বিসিটি দিয়ে এই পর্নোগ্রাফি দেখার একটা হিড়িক করে ছিল, তো এইভাবে অল্প বয়সে মানে যৌনতার চিত্র দেখা, পর্নোগ্রাফি দেখার ফলে যা হয় তাদের ভিতরে সেই যৌনতার বিকৃতি দেখা গেছে, এবং তারা এমনকি মামা বাগনে মিলেও শারীরিক সম্পর্ক করেছে, এবং যার ফলশ্রুতিতে সেই নেশার ফলশ্রুতি তারা এক সময় আবার দৌলতদিয়া পতিতালয় পর্যন্ত যাওয়া হচ্ছে। অর্থাৎ পাপের পাপ শুরু হয় একদিক থেকে, তারপর এটা প্রলম্বিত হতে থাকে, শাখা প্রশাখায় বাড়ে, প্রথমে চুরি করেছে, তারপরে যৌন অনাচারে চলে গেছে, তারপরে তাকে আবার মদ খাওয়া শুরু করছে, এবং এক সময় যেটা আসল কথা, তারা জুয়া খেলা শুরু করছে। জুয়া হচ্ছে এমন একটা জিনিস যে যেটা কোনোদিনই কোনো মানুষকে ধনী করতে পারেনি। আমরা একটা কথা বলি যে চোরের ঘরে বিল্ডিং তৈর হয় না, ঠিক একই রকম জুয়া খেলে কেউ কখনো বড় লোক হয়নি, একবার টাকা পায় আবার বেশিরভাগ সত্যি শেষ পর্যন্ত খোয়া যায়, এমনকি জুয়া খেলতে গিয়ে বউকে পর্যন্ত জিম্মি করতে হয় এরকম শুনেছি। এখানে সেও জুয়া খেলতে গিয়ে প্রায় 5-6 লাখ টাকা তাকে খোয়াতে হয়েছে, আর অন্যদিকে সে যে মদ খেত সে কারণে তার বন্ধুদের একজন মারা গেছে, এই দুইটা ব্যাপারে সে তার একটা মানসিক ধাক্কা খেয়েছেন যে আমি যে মদ খাচ্ছি বা নেশা করতেছি এতে আমার বড় ধরনের ক্ষতি হবে, বিশেষ করে এখন সে বড় বিপদে পড়ছে যে 1,00,000 টাকার, সে কিন্তু খুবই নিম্নবিত্তের ছেলে, সেখান থেকে সে কোথায় কিছু টাকা উপার্জন করে একটা সংসার করবে, একটা জীবন যাপন করবে, সেখান তো দূরের কথা, এখন একটা বড় ধরনের জানা করে গেছে, এবং এই বিপদে পড়ার কারণেই এখন তার ভিতরে একটু মানে আত্মকলব্ধি হয়েছে যে কাজগুলি ঠিক হয়নি, এবং যে বিএসবির অনুষ্ঠান শুনে শুনে সে মনে করছে যে এখন অন্যদেরকে জানানো উচিত। এদিক থেকে মেহের আলীকে আমরা সাধুবাদ জানাই যে হ্যাঁ, তার আত্মকলব্ধি হয়েছে, কিন্তু আমি এর আগের অনেকগুলি প্রোগ্রামে কথা বলেছি যে এই ধরনের যারা অপকর্মে জড়িয়ে পড়ে বা খারাপ পথে চলে যায় তারা কখনো স্বাভাবিকভাবে ফিরে আসে না, স্বাভাবিক তাদের ফিরে আসতে হলে একটা ডেটারেন্ট লাগবে, এক ধরনের শাস্তি তাদের পেতে হয়। সেই শাস্তি দেওয়া উচিত সমাজের অথবা আইন প্রশাসনের, কিন্তু আমাদের সমাজে কিন্তু এরা কিন্তু পুলিশ তাকে কিন্তু একবার দর্শী লাভ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সেখান থেকে মানে পুলিশের দিক থেকে বা আইনের দিক থেকে তারা শাস্তি পায় না, সামাজিক শাস্তি তো তাদের নাই। আমরা বেশিরভাগ লক্ষ্য করছি তারা নিজেরা নিজেরা মারামারি করে, একজন আরেকজনকে কোনাকুনি করে, তারপরে তারা নিজেদেরই সাথে নিজেরা পায়, অথবা প্রাকৃতিক নিয়মে তারা ওই যে মদ খেয়ে মারা যায়, অথবা ওই যে জুয়া খেলে অনেক টাকার লোকসান হয়। সেই যে শাস্তি, যে প্রাকৃতিক শাস্তি, আল্লাহ তাআলা যে অন্যভাবে তাদেরকে শাস্তি দেয়, সেখান থেকে তাদের হয়তো আত্মপ্রতি হয়, অর্থাৎ কোনো কোনো ভাবে শাস্তি না পেলে, বড় ধরনের বিপদে না পড়লে এরা এই সমস্ত ইয়ার থেকে ফিরে আসার সম্ভাবনা কম থাকে। তো যেভাবে হোক তারা মেহের আলীর এখন আর্থিক বিপর্যয়ের কারণেই সে এখন বাধ্য হয়ে মনে হয়েছে যে এই জীবনটা তার ভুল হয়েছে, এবং সে তার ভুলের কাহিনী বলতে এসেছে এবং অন্যকে জানাচ্ছে। যারা শুনছেন তারাও যদি মেহের আলীর কাহিনীটিকে শিখে নেন এবং আগে থেকেই বুঝে নিতে চেষ্টা করেন যে নেশা বলেন, জুয়া বলেন, এগুলি কোন এই পর্যন্ত কোন ইতিহাস নেই যে এগুলি করে কেউ খুব সম্মানিত জীবনযাপন করেছে বা খুব ধনী এবং অবস্থা সম্পন্ন অবস্থা বুঝতে পারছে। সবাই অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তবে শেষ পর্যন্ত একেবারে খারাপ হয়ে যাওয়ার আগে পর্যন্ত সচেতন হওয়া এবং এখান থেকে সরে আসার চেষ্টা করাতে হচ্ছে উত্তম।
বন্ধুরা,
আজকের মতন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ করার আগে এতটুকু বলতে চাই যে কখনোই এমন কিছু করা উচিত না যা আপনি ধারণ করতে পারবেন না। আপনার বয়স যখন কম তখন যদি এমন কিছু আপনার সামনে আসে বা আপনার জীবনে আসে যেই কাজটা আপনি তখন যে কাজটার মানেই বোঝেন না, পবিত্রতম কাজটাও তখন অশুদ্ধতম কাজে পরিণত হয়। আর এই অশুদ্ধতম কাজগুলো আমরা করি নিজের অজান্তেই। যখন আমরা বুঝতে পারি যে এই কাজগুলো অশুদ্ধ ছিল, যখন আমরা বুঝতে পারি এই কাজগুলো অপরাধ ছিল, তখন সময়টা অলরেডি চলে গেছে। মেহের আলী নিজেই একটু আগে বলছিলেন যে এখন যদি আমার স্ত্রীর দিকে তাকিয়ে মনেও হয় যে আমি কাজটা করেছিলাম, তাতেই বা আমার কি লাভ, তাতেই কি লাভ, সেই অপরাধটা তো আমার হয়ে গেছে। কিন্তু মেহের আলী নিজের কাছে নিজে স্বীকার করতে পারা, এটা অনেক বড় একটা ব্যাপার। আজকে আপনি সবার মাঝখানে এসে স্বীকার করেছেন। আমরা আশা করছি শুধু আপনি নয়, আপনার মতন যারা অপরাধে লিপ্ত আছে বা হতে যাচ্ছে বা হওয়ার চিন্তা করছে, তারা কেউ এই অপরাধের সাথে লিপ্ত হবেন না। এই অনুষ্ঠানে অনেক রকম কথা ছিল। আমরা দুজন পুরুষের শারীরিক সম্পর্কের কথাও শুনেছি, সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের একটা কাজ যা কিনা সম্পূর্ণভাবেই একাকিত্ব থেকে, শারীরিক চাহিদা থেকে এবং তারপর বিকৃত রুচির জিনিসপত্র দেখা থেকে আপনার মধ্যে তৈরি হয়, যা আপনি চাইলেই এখান থেকে সরে আসতে পারেন। এবং আপনার যদি লাইফে এরকম একটা দুটা ঘটনা ঘটে গিয়েও থাকে, স্বীকার করার সাহস যদি আপনার নাও থাকে আমাদের মেহের আলীর মতন, তারপরে বলবো আর কারো কাছে না হোক, নিজের কাছে স্বীকার করুন, নিজের দোষটা স্বীকার করুন, নিজেই নিজের বিচার করুন, আর তারপরে পারলে নিজেই নিজেকে ক্ষমা করে দেবেন। স্টে টিউন উইথ 89.2 এবিসি রেডিও এফএম 89.2, অলওয়েজ উইথ ইউ। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ ফ্রম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.